الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب قول الله تعالى أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وقول الله تعالى والذين تدعون من دونه ما يملكون من قتمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের তাওহীদের যে বিষয়টি রয়েছে আমাদের সামনে তা হচ্ছে শিরক সম্পর্কে এবং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সম্পর্কে, যাদের কাছে আহ্বান করা হয় তাদের অবস্থা কি সে সম্পর্কে, এবং সৃষ্টির সেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা সত্ত্বেও তিনি যে আল্লাহর কুদরতের আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ রাখেন না, অংশ রাখেন না, তারও কোনো ক্ষমতা নেই আল্লাহর কুদরতের ক্ষেত্রে, আল্লাহর পক্ষ থেকে কিছু দেওয়ার ক্ষেত্রে। তাহলে যদি সৃষ্টি সেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার না থাকে তাহলে অন্য কোনো নবী অথবা অন্য কোনো ওলি, অন্য কোনো আলেম, অন্য কোনো মুরব্বি যাদের কবর মাজার পূজা হয়ে থাকে তাদের বা কি ক্ষমতা রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় খলিল এবং সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত মানুষের সেরা, সমস্ত আম্বিয়া কেরামদের শিরোমণি, তিনি বারবার করে বলেছেন যে আমি কিছুর মালিক নই। তাকে আল্লাহ পাক বলছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, আপনার কোনো অধিকার নেই, আপনার কোনো অধিকার নেই। তাহলে বাকি অন্য কোনো ব্যক্তি যাদেরকে পীর ওলি বলা হচ্ছে, পীর মানে ওলি নয়, ওলি আলাদা জিনিস, যদি আল্লাহর ওলি হয়, কিন্তু বিদাতীদের ধারণায় ওলি মানেই হচ্ছে পীর। তো ওলি যদি সত্যিও ওলি হয়, সত্যিকার অর্থেও আল্লাহর ওলি হয়, তবুও তার কোনো ক্ষমতা নেই, তবুও তার কোনো ক্ষমতা নেই। তাহলে যারা আসলে ওলি নাই অর্থাৎ পীরতন্ত্রে বিশ্বাসী, যারা পীর মুরিদের ব্যবসা করে, পীর হয়ে বসে আছে গদ্দিন আসীন, আর তাদেরকে ওলি মনে করে, তারা তো আসলে ওলি নাই। তো এখানে লেখক রহমতুল্লাহ আলাই অধ্যায় কায়েম করেছেন তার নিজের ভাষা দিয়ে নয়, কোরআনুল করিমের দুটি আয়াত দিয়ে, কোরআনুল করিমের সুরে আরাফের আয়াত দিয়ে এবং সুরে ফাতের আয়াত দিয়ে, যদিও একাধিক আয়াত রয়েছে। তো এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করা এটি একটি ভালো তরিকা, যা আমরা দেখতে পাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বহু ক্ষেত্রে, যারা সহিহ বুখারী ভালো করে একটু পড়বেন দেখবেন যে হয়তো আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন বাব, অথবা নবী সাল্লামের হাদিস দিয়ে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু সাল্লাম, নবী সাল্লাহ সাল্লামের এই বাণী সম্পর্কে এই অধ্যায়, তাহলে নবী সাল্লামের প্রিয় বাণী দিয়ে অধ্যায় কায়েম করেছেন। এটি অনেক অনেক উত্তম নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করা আর তুলনায়, ঠিক না? পক্ষান্তর অন্যান্য হয়তো মুহাদ্দিসিন বা ফুকাহা কেরামরা ওই পথ অবলম্বন না করে তারা করেছেন কি, যে এই মাসলা সম্পর্কে এই অধ্যায়, হ্যাঁ এই বিষয় সম্পর্কে এই অধ্যায়, আর তারপরে তখন আয়াত নিয়ে এসছেন বা হাদিস নিয়ে এসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম দিয়ে, কোরআনুল করিমের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করা, বিষয়বস্তু শুরু করা, আমার কোনো কথা নেই শুরু থেকে, আমার যে অধ্যায় শুরু করছি তাও আল্লাহর কথা দিয়ে, রসুলের কথা দিয়ে, এবং তারপরে যে কথা আলোচনা করব সেই কথাগুলিও আল্লাহ এবং রসুলের কথা, কত সুন্দর কথা, তাই না? তো এই তরিকাটি অবলম্বন করেছেন, সুন্দর তরিকা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। এবং দেখা যায় যে ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ক্ষেত্রে এই আদর্শকে তিনি ফলো করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর এই তরিকাটিকে তিনি পছন্দ করেছেন বহু ক্ষেত্রে, যদিও প্রত্যেকটি অধ্যায়ের ক্ষেত্রে নয়, কিন্তু বহু অধ্যায়ে তিনি এইভাবে অধ্যায় কায়েম করেছেন। প্রথম অধ্যায় রয়েছে কিতাবু তাওহীদ ওয়া কওলিল্লাহ তাআলা, স্মরণে আছে কিনা আপনাদের? এই কিতাবের প্রথম অধ্যায় হচ্ছে কিতাবু তাওহীদ, মানে হাজা কিতাবু তাওহীদ, এটি হচ্ছে কিতাবু তাওহীদ, তাওহীদের কিতাব, ওয়া কওলিল্লাহ তাআলা, হ্যাঁ এই অধ্যায়টি হচ্ছে কিতাবু তাওহীদের অধ্যায় এবং মহান আল্লাহর বাণীর অধ্যায়। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পাঁচটি আয়াত উল্লেখ করেছেন। তো এই পাঁচটি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় কায়েম করা হয়েছে এবং বিষয়বস্তু আলোচনা করা হয়েছে পাঁচটি আয়াতের মাধ্যমে। তো এখানেও সূরা আরাফের আয়াত নম্বর 191 এবং 92 দিয়ে অধ্যায় শুরু করেছেন এবং তারপরে সূরা ফাতের 13 এবং 14 নম্বর আয়াত উল্লেখ করেছেন। এই চারটি আয়াত রয়েছে দুই সূরা থেকে। বলছেন যে বাবু কাউলিল্লাহ তাআলা মহান আল্লাহর বাণী সম্পর্কে অধ্যায়, অর্থাৎ মহান আল্লাহ তার বাণীতে যে বিষয়বস্তু উল্লেখ করেছেন সেটি হচ্ছে আমার অধ্যায়, আমি সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মহান আল্লাহর বাণী কি? আয়ুষ রে কোন আমা লায়াকলক সে আ, তারা কি এমন কিছুকে শরীক বানিয়ে থাকে আল্লাহর, হ্যাঁ এমন কাউকে অথবা এমন কোনো কিছুকে শরীক বানিয়ে থাকে, অংশীদার বানিয়ে থাকে আল্লাহর, মালা এখলো কোষায় আ, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, যারা যেসব ব্যক্তি বা বস্তু কোনো কিছুই সৃষ্টি করতে পারে না বা করে নি, না করেছে, না করতে পেরেছে, না করতে পারবে, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি না করেছে না করতে পারবে, তো তাদেরকে তারা আল্লাহর শরীক করে থাকে। আল্লাহ মানুষের বিবেককে জিজ্ঞাসা করছেন, আয়ুষ রে কোন মালা এখলো কোষায় আ, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না তাদেরকে তারা আল্লাহর অংশীদার বানিয়ে থাকে, সৃষ্টিকর্তার খালেকের অংশীদার বানিয়ে থাকে। ওহম ইখলাকুন, শুধু তাই নয় বরং তারাকে সৃষ্টি করা হয়েছে, তারা অন্যদের সৃষ্টি করবে কথা তো দূরের কথা, বরং তাদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ যদি না সৃষ্টি করতেন তিনি পৃথিবীতে আসতেন নাকি? আসতেন না। যখন সাইয়েদুল মুরসালিন নবীগণের সেরমনি, সৃষ্টির সেরা তাকে সৃষ্টি নি মখলুক, তাকে সৃষ্টি করা হয়েছে, এই আয়াতের অংশের অন্তর্ভুক্ত, ওহম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করা হয়েছে, মূসা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত আম্বিয়া কেরামকে যখন সৃষ্টি করা হয়েছে, তাহলে সাহাবায়ে কেরাম, তাবেইন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, ইমাম বুখারি, মুহাদ্দিসিনে কেরাম, জিলানি, বিশেষ করে যাদের পূজা শুরু করেছে মুশরিক নামের মুসলিমরা, আব্দুল কাদির জিলানি, খালেক না মখলুক, হয় খালেক নয় মখলুক, আল্লাহ বলছেন আয়ুষরে কোনা মালা এখলুক শায়আ, সৃষ্টি করা তো দূরের কথা, কোনো কিছুই সৃষ্টি করেনি, সেই আন সামান্য কিছু সৃষ্টি করেনি, একটা সূচক সৃষ্টি করেনি, একটা কীট পতঙ্গ সৃষ্টি করেনি, মানুষ সৃষ্টি করা, কাউকে সন্তান দাও, কারো রোগ ভালো করা, এইসব তো দূরের কথা রাখেন, পায়খানার পোকাও সৃষ্টি করতে পারে না। যদি কেউ বলে যে আব্দুল কাদির জিলানি পায়খানার পোকা জন্মাইতে সৃষ্টি করতে পারে, তাও শিরক, তাও পারে না, তেলা পোকা ককরোচ তাও পারে না, আয়ুষ রে কোন মালা এখন লোক শেয়ান, কোনো কিছুই সৃষ্টি করতে পারে না তারা, বরং ওহম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, জিলানিকে সৃষ্টি করা হয়েছে, এবং যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তাকে মত দিয়েছেন, আবার কবরে চলে গেছে, মিনহা খালাকনাকুম, আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, আবার মাটিতে ফিরিয়ে দিয়েছেন, ও মিনহা মিনহা খানাকলাক অফিহা নইদকুম, তাতেই আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, যাও তুমি মাটি থেকে এসছো মাটিতে চলে যাও, অমিনান করে যখন আর সেখান থেকে বের করো, সবাইকে বের করবেন, আম্বিয়া এবং রসুলগণকে যখন মাটি থেকে আল্লাহ বের করবেন তখন জিলানিকে মাটি থেকে উঠাবেন, আল্লাহ পাক বলেন তারা তা নখরা পুনরায় চিশতি শাহজালাল বস্তামি ইত্যাদি ইত্যাদি, অহমীয় খোলা কোন সব মখলুক, এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা নিজেকেও সৃষ্টি করতে পারেনি বা অন্যকেও সৃষ্টি করতে পারেনি, এবং যেসব মুশরিকরা কবর পূজারীরা কবর ভক্তরা তাদেরকে ডেকে থাকে, তাদের কাছে সাহায্য কামনা করে থাকে, এরা না মুহাম্মদ রাসূলুল্লাহ না মুসা না ঈসা না আবু হানিফা না শাফি না মালিক না আহমদ না জিলানি না চিশতি না মুজাদ্দিদ আলফিসানি না মহাজের মক্কি না গঙ্গোহি, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, তাদের কোন রকমের সাহায্য করতে পারে না, ওয়ালা ইস্তাতিউনা লাহুম, তাদেরও সাহায্য করতে পারে না। আচ্ছা কেউ এই কথা বলতে পারে যে অন্যদের সাহায্য না করতে পারলে নিজের তো কমপক্ষে পারবে, এটা মানুষ যখন জীবিত থাকে, জীবিত মানুষের ক্ষেত্রে এই কথাটি বলা যেতে পারে প্রযোজ্য, যে আমি আপনাদের কোনো উপকার করতে পারি না কিন্তু আমি নিজের উপকার নিজে করতে পারি, নিজে দৈনিক আয় উপার্জন করি, দৈনিক আমার সাংসারিক কাজ করি, হ্যাঁ তারপরে আমি নিজের স্বাস্থ্যকে কেমন করে ভালো রাখবো তার জন্য আমি নিজেকে উপকৃত করতে পারি, হ্যাঁ আমার স্বাস্থ্যের আমি কেয়ার রাখি ইত্যাদি, চলাফেরার ক্ষেত্রে আমি কেয়ারফুলি ইত্যাদি, তাহলে আমি নিজের তো কমপক্ষে উপকার করি, আপনাদের উপকার না করতে পারলো। তাই একজন জীবিত মানুষ বেঁচে থাকলে একবারে সাধারণ থেকে সাধারণ মানুষ হয়, এমনকি পাপিষ্ঠ মানুষও যদি হয় কারো উপকার, পরোপকারী নয়, সে কারো উপকার করতে পারে না, কিন্তু নিজের উপকার করতে পারে, পারে না? একজন কাফেরও অন্যের উপকার না করলে নিজের উপকার করে, একজন বেনামাজি কারো উপকার না করতে পারলে নিজের উপকার করে, কমপক্ষে নিজের তো উপকার করে, নিজের তো কিছু ফায়দার কাজ করে। নিজের অপকার করছে, সে বদআমল করে, খারাপ আমল করে, জাহান্নামে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু কিছু কাজ আছে যেগুলির ক্ষেত্রে নিজের উপকারের কাজ করছে সে। অনেকে আছে মানুষের উপকার চাই না, সেজন্য মানুষের উপকার করে না, উপকার করতে পারবে তারপরে করে না, কিন্তু নিজের উপকার করে, জীবিত মানুষ, সুস্থ মানুষ, ভাই বন্ধুর উপকার করে না, মা বাবার কোনো উপকার করে না, সাথী সঙ্গীর কোনো উপকার করে না, কাউকে এক পয়সা ধারও দেয় না, কিন্তু নিজের উপকার ঠিকই করে, নিজে ভালো বাড়ি করেছে, ভালো গাড়ি কিনেছে, ইত্যাদি ইত্যাদি, ভালো পরিবারে বিয়ে শাদী করেছে, তাহলে নিজের কমপক্ষে উপকার করলো না, উপকার করে। কিন্তু মৃত ব্যক্তি, জিলানি, চিস্তি, হ্যাঁ, শাহজালাল, আটরুসি, চরমনাই, যারা মরে গেছে, ওয়ালা ইয়াস্তাতিউন আল্লাহুম নাসরা, না ভক্তদের মদত করতে পারে, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, না নিজেরই সাহায্য করতে পারে, নিজেরই মদত করতে পারে, নিজেরও সাহায্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি, আল মাইয়্যিতু ফি কবরি কাল গারিক, মৃত ব্যক্তি তার কবরে ডুবে যাওয়া ব্যক্তির মতো, ডুবে যাওয়া ব্যক্তির মতো, সাঁতার জানে না, হাবুডুবু করছে, একবার পানিতে ডুবছে, একবার লাফ দিয়ে একটু উঠছে, যে কোন রকম যদি উঠতে পারি না, উঠতে পারে না, হাবুডুবু করছে, তো এইরকমই যে কোনো মৃত, নিজেরও সাহায্য করতে পারে না। নিজের যদি সাহায্য করতে পারে না, তাহলে অপরের কি সাহায্য করবে? যে নিজের সাহায্য করতে পারে না, সে অপরের সাহায্য করতে পারবে? একজন লোকের পকেটে 5 রিয়াল নেই যে দুপুরের খাবার খাবে হোটেলে গিয়ে, কমপক্ষে 5 রিয়াল লাগবে দুপুরের খাবার খেতে, 5 রিয়াল নেই যে নিজে খাবার খাবে হোটেলে গিয়ে, তাহলে অপরকে কি খাওয়াবে? দূরের কথা, নিজেই খেতে পারে না, কি খাওয়াবে? আল্লাহ বলছেন তারা নিজেরও উপকার করতে পারে না, সেজন্য আমেরিকার গোলা বর্ষণ হচ্ছে, বাগদাদি, জিলানি কিছুই করতে পারে না, নিজের উপকার করতে পারে না। আল্লাহ না করে যদি কবরের উপরে, মাজারের উপরে যদি পড়ে যায়, বোমা পড়ে যায়, বলা আনফুসাহুম ইয়ানসুরুন, নিজের কোনো উপকার করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে সেখান থেকে কবর মাজার। হয়েছে এই শিয়াদের যে সব ওই নাজাফ আর কি করবলা ওই সব এলাকাতে গোলা বর্ষণ হয়েছে, আর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই মাজারগুলির, শিরকের আড্ডাগুলির। বলা আনফুসাহুম ইয়ানসুরুন, নিজের সাহায্য করতে পারেনি। বাংলাদেশে যদিও এরা এই পথটি ভালো নয়, গোমরাদের পথ, মাজারে বোমা বিস্ফোরণ হলো না, হ্যাঁ, 1-2 বছর আগেই তো ঘটনা, হ্যাঁ, সিলেটের শাহজালাল মাজারে বোমা বিস্ফোরণ ঘটালো। যদি নিজের সাহায্য করতে পারি, তাহলে বাবা শাহজালাল তো নিজের জান বাঁচা, চাচা আমরা জান বাঁচা, কমপক্ষে এটা তো করবে, আর বাঙালি প্রবাদটার উপর তো আমল করবে শাহজালাল, যে চাচা তোমাদেরকে বাঁচাইতে পারলাম না, যে নিজের জান বাঁচা, নিজের জানটা তো বাঁচাইতো, নিজের মাজারটাকে তো বাঁচাইতো, সেখানে গোলা বর্ষণ হয়ে গেল, ওয়ালা আল্লাহ, আল্লাহর কথা সত্য, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, নিজের মাজার হেফাজত করতে পারে না, তো আপনার ওই প্লেন ধ্বংস হচ্ছে তার কি হেফাজত করবে, তার কি সাহায্য করবে? ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর আরেকটি বাণী, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যে অন্যকে তোমরা আহ্বান করে থাকো, দোয়া করে থাকো অন্যের কাছে, অন্যকে ডেকে থাকো, বলে থাকো, ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা গরিব নামাজ মাদাদ, ইয়া শাহজালাল বাবা মাদাদ, হে পীরে কিবলা মাদাদ, সাহায্য করো, আমাকে সন্তান দাও, আমার অসুখ ভালো করে দাও। ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যে দোয়া করছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, ফাজাইল আমলের ভাইদেরকে বলছি যে তাদের কাসিদা জামিয়া রয়েছে, হ্যাঁ, কোন ফাজাইলের কিতাবে রয়েছে বলুন তো দেখি, কোন অংশে ফাজাইলে, ফাজাইলে দুরুদ বলে গেছেন, ফাজাইলে দুরুদ, জাকারিয়া সাহেব খুব স্বপ্ন দেখতেন নাকি, বলছে যখন আমি ফাজাইলে দুরুদ লিখতাম তখন খুব বেশি বেশি স্বপ্ন দেখতাম, তো বারবার শুধু আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে জব তুম ফাজাইলে দুরুদ লিখনা তো কাসিদা জরুর লিখনা, তার ভাষায় বলছি, তার মাতৃভাষা উর্দু, সেজন্য তার ভাষায় বলছি, যখন তুমি ফাজাইলে দুরুদ লিখবে নবী সাল্লাম হাজির হয়ে যাচ্ছে, মিথ্যুক, আর নবী সাল্লাহ সাল্লামকে কত যে কবিতা পছন্দ, আল্লাহর কথা কোরআনের কথা বললেন না, তলকিন করলেন না, হাদিসের তলকিন করলেন না, নবী সাল্লাম নাকি বলছে যখন তুমি কি লিখবে ফাজাইলে দুরুদ লিখবে, খবরদার কাসিদা ভুলবে না, তুমি কাসিদা অবশ্যই লিখবে, কাসিদা মানে হচ্ছে হ্যাঁ কবিতা, বড় কবিতা, যে একটা বড় কবিতা থাকে কবিতা অবশ্যই লিখবে। অথচ আল্লাহ কোরআনুল কারিমে কবিতা এবং কবিদের কাব্য রচনাকারীদের নিন্দা করেছেন। যে বিষয়ের আল্লাহ নিন্দা করেছেন সেই বিষয়টি আল্লাহ রসুল খুব পছন্দ করবেন। আর বারবার করে স্বপ্ন যুগে এসে জাকারিয়া সাহেবকে আল্লাহর নবী এই উপদেশ দিচ্ছেন, এ কথা বলছেন না যে আয়াত লিখবে বেশি বেশি, হ্যাঁ হাদিস লিখবে, দুরুদের ফজিলতে যে হাদিস আছে ওইগুলো লিখবে, এ কথা নবী একবারও বলছেন না, একবারও লিখেনি জাকারিয়া সাহেব কথা, ওটা নিজের পক্ষ থেকে লিখেছে। তাতে যে আয়াত বা হাদিস কিছু লিখেছেন জাকারিয়া সাহেব নিজের পক্ষ থেকে, বাকি আল্লাহর নবী নাকি তাকে উপদেশ দিচ্ছে স্বপ্নে যে যখনই তুমি ফাজাইলে দুরুদ লিখবে কি লিখবে, কাসিদা লিখবে। কিন্তু বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিদা কোন কবিতা লিখবো তা নির্ধারণ করে দেন না, আমি কিন্তু বিব্রত কোনটা লিখি, আমার সামনে কাসিদা বুরদাও আছে, কাসিদা জামি আছে, মৌলানা জামির কাসিদা, কোন কাসিদা, ফার্সি কাসিদা, ফার্সি কবিতা সব, কোনটা লিখবো না অন্য কোনটা লিখবো, নবীর যে কোনটা উদ্দেশ্য। ভাবলাম যে কাসিদা জামিটা খুব সুন্দর কাসিদা, তো কাসিদা জামি লিখি, শুরু করে দিল। আর এই কাসিদা জামিয়া মানে এই জামি জামি সাহেবের প্রথম প্রথম লাইন এই কবিতার শুনেন, যা মাহজুরি যা বাহাক্তে আলম তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, পৃথিবীর মানুষ হাই 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 করছে, ত্রাহি ত্রাহি করছে, সারা বিশ্ব হাই 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 ত্রাহি ত্রাহি করছে, তারাহম ইয়া নবী আল্লাহ, সুতরাং হে আল্লাহর নবী তারাহম আপনি দয়া করুন রহম করুন, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। শাইখুল হাদিস লিখছেন, শাইখুল হাদিস, উযু টুটে গেল, ইমান ইসলামের উযু টুটে গেল, শাইখুল হাদিস হয়ে গেল, হাদিস মানে বাই সরে যাও, ইসলামের বাই সরে গেল, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম করে, ঠিক না? আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ কোরআনে এই দোয়া শিখাইনি কোন জায়গায়, আছে ইয়া নবী আল্লাহ কোথাও আছে কোরআনে, রব্বি 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 আল্লাহ 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 করে দোয়া আছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আর কোরআনের দোয়া হয় রব্বানা দিয়ে, রব্বি দিয়ে, আর না হয় আল্লাহুম্মা দিয়ে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আহ্বান করবে ডাকবে, মায়াম লেখুন আমিন কিতমির, তারা কিতমিরেরও অধিকারী নয় মালিক নয়। কিতমির কাকে বলে? কিতমির হচ্ছে খেজুরের আটির আবরণ, খেজুরের আঁটি, খেজুরকে ফাটবেন দিয়ে দেখবেন তার উপরে একটা একবারে সাদা একটা আবরণ থাকে, যেটা রসুনের ছিলকার চাইতেও বেশি চিকন। খেজুরের আটির, খেজুরের আটির তো মালিক নয়, খেজুরের মালিক তো নয় যে একটা খেজুর জন্মে দিতে পারবেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলানি চিশতি আবু বকর ওমর, খেজুরের মালিক নয়, খেজুরের আটিরও মালিক নয়, খেজুরের আটির উপর যে আবরণ আছে তারও মালিক নয়। আল্লাহ বলছে মায়ামিল কোনা মিন কিতমির, তারা খেজুরের আটির উপর যে আবরণ রয়েছে তারও মালিক নন। তাহলে তার কাছে কি করে এই দোয়া করলেন যে সারা বিশ্ব ত্রাহি 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 অবস্থায় রয়েছে, তারা হামিয়া নবী আল্লাহ তারা হামিয়া শাইখুল হাদিস, এবং শাইখুল হাদিস যদি এই রকম শিরক করে মরে যায় তাহলে তার ভক্তদের উচিত ছিল যে শিরকে সরিয়ে দাও সেই কিতাব থেকে। কিতাব যেহেতু ইসলামী কিতাব, সুতরাং এই ইসলামী কিতাবকে এই শিরকের নাপাকি থেকে পাক করে দেওয়া ফরজ এই উম্মতের উপর, তবলিগী উম্মতের উপর, তবলিগ জামাতের উম্মত এবং দেওবন্দি উম্মতের উপর ফরজ রয়েছে। এই ফরজ যদি আদায় না করে তারাও আসামের কোর্টে হাজির হবে লেখকের সাথে। ইনতাদুহুম, তারপর আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিলেন যে যাদেরকে তোমরা ডেকে থাকো তারা কিছুরই মালিক নয়। যখন খেজুরের আঁটির ওপর যে আবরণ রয়েছে তার মালিক নয়, তাহলে কিছুরই মালিক নয় তারা, একমাত্র মালিক একক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরেও যদি হুজ্জতি করে তোমরা, হটকারিতা করে তোমরা, অবাধ্য হয়ে নাফারমানি করে, ইবলিশ শয়তানের চক্করে পড়ে মুশরিক হও, ইনতাদুহুম, তাদেরকে যদি ডাকতে থাকো, লা ইয়াসমাউ দুআকুম, শুনেন না, যে তোমাদের ডাক শোনেন না তারা। আল্লাহ কি বলছেন? যদি ডাকো তো তোমাদের ডাক তারা শোনেন না। কবরের কাছে গিয়েও যদি ডাকেন, ইয়া জিলানি মাদাদ, দূর থেকে তো দূরের কথা, দূর থেকে তো জিন্দা মানুষ আপনি শোনেন না, এখানে আছেন, আর বাইরে থেকে নিচে তালা থেকে যদি কোনো সাদিক উপরে আসতে লজ্জা লাগে, আর কেমন করে বন্দুকের সাদিককে ডাকবো, সেজন্য নিচে থেকে যদি আপনাকে ডাক দেয় শুনবেন? জীবিত মানুষ আছেন, কান একেবারে সজাগ হয়ে আছে শোনার জন্য, কারণ এইদিকে আমার আলোচনা শুনছেন, নিচের থেকে যদি বন্ধু ডাক দেয় তাই শুনছেন না আপনি, এইদিকে গ্লাসে বন্ধুকে দেখতে পাচ্ছেন এখান থেকে, আর যদি ডাক দেয় তাও শুনবেন না আপনি, ওই বোবার মতো না কিসের মতো হাতের ইশারাতে বুঝতে হবে, বধিরের মতো বহিরার মতো। যখন জীবিত মানুষ আপনি এখানে চোখের সামনে দেখেও বা কাছে থেকেও শুনছেন না, তাহলে এখান থেকে বাগদাদের ওই জিলানিকে ডাক দিয়েছেন, খাজা বাবা, জিলানি বাবা, বড় পীর উদ্ধার করো, পীরে কিবলা উদ্ধার করো। আল্লাহ বলেছেন ইনতাদুহুম, তাদেরকে যদি ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের দোয়া শোনেন না তারা, তোমাদের ডাক শোনেন না তোমরা, তারা তোমাদের আহ্বান তারা শোনেন না, শুনতে পায় না। তাহলে মৃত ব্যক্তির আসল হচ্ছে শরীয়তি বিধান যে মৃত ব্যক্তি শোনে না, এটা হচ্ছে আসল। এই এমন একটি মাসলা, এটি আকীদার মাসলা, এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে আমাদের দেশের বিদাতপন্থীরা, তারা বলে যে না মৃত শোনে, মৃত ব্যক্তির শোনা না শোনার ব্যাপারটি একটা আকীদাগত বিষয়, এবং এই সম্পর্কে বিদাতপন্থীদের আকীদা যে মৃত ব্যক্তি শোনে। আল্লাহ কি বলছেন? শোনে না, লা ইয়াসমাউ দুআকুম। তারপরে আরো স্পষ্ট, যারা কবরে চলে গেছে তারা শোনে, আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবুর, যারা কবরে চলে গেছে কবরবাসী হয়ে গেছে তাদেরকে তুমি শোনাতে পারবে না। আল্লাহ আরো বলছেন ইন্নাকা লা তুসমাউল মাউতা, নিশ্চয় হে নবী আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারেন না, মৃত ব্যক্তি আপনার কথা শুনে না, জীবিত শুনবে, ওর আমল বন্ধ হয়ে গেছে, ওর একটা আমল কর্ম ছিল শোনা, শোনা বন্ধ হয়ে গেছে। মৃত ব্যক্তির মরে গেছে, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়া বন্ধ হয়ে গেছে, রোজা রাখা বন্ধ হয়ে গেছে, তেমনি তার দেখা বন্ধ হয়ে গেছে, শোনা বন্ধ হয়ে গেছে, জবান খোলা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, পানাহার বন্ধ হয়ে গেছে, পেশা পায়খানা বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে যদি শোনেও, আসল বিষয়, হ্যাঁ বিষয়টিকে শেষ করে দিই, আসল বিষয় হচ্ছে মৃত ব্যক্তি শোনে না, তবে যদি আল্লাহ কখনো শোনাতে চান, তাহলে আমরা কেমন করে জানবো যে কখন আল্লাহ শোনাতে চেয়েছেন? তাহলে আসল হচ্ছে যে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন মৃত ব্যক্তি শোনেন, এটি হচ্ছে আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওহির মাধ্যমে বলেছেন যে বিশেষ মৃত ব্যক্তিরা শুনেছে, সেখানে বলবো যে শুনেছে, যেমন বদরের যুদ্ধের 70 জন কাফির যখন তারা হত্যা হলো এবং তাদের লাশগুলিকে ওই বদরের কূপে ফেলে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের কাছে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে তাদের প্রত্যেককে সম্বোধন করলেন, ইয়া আবা জাহাল, ইয়া উতবা, ইয়া শাইবা, ইয়া রাবিয়া, এইভাবে সম্বোধন করতে লাগলেন নাম ধরে ধরে, আর বললেন হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছিলেন তা আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনের মদদ করো, সাহায্য করো, দ্বীনের জন্য বের হও জিহাদে, তোমাদের আমি আল্লাহ সাহায্য করব। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আল্লাহ বলছেন আমার সেনাবাহিনী অবশ্যই জয়ী হবে, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, এই ওয়াদা আল্লাহ পুরা করে দিয়েছেন। ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদাকে আমরা হক পেয়েছি, সত্য পেয়েছি, বাস্তবায়ন হয়েছে তার। হে কাফের, হে 70 জন অভিশপ্ত মালাউন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা, এখন কি তোমরা পেয়েছো তোমাদের সাথে যে রব ওয়াদা করেছেন যে কাফের কুফুরি অবস্থায় এরকম মরলে তাকে জাহান্নামে পৌঁছে দেব, লান আলাম লান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই ওয়াদা পেয়েছো কি? জাহান্নামের শাস্তি পাচ্ছো, আজাব পাচ্ছো, ফেরেশতার সাপে দংশন করছে? জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমার রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন ইয়া রাসূলুল্লাহ তো কাল্লে মাজসাদান লা আরওয়াহালা, বুখারী শরীফ হাদিস, তো কাল্লে মাজসাদান লা আরওয়াহালা, এমন এমন দেহের সাথে কথা বলছেন, মৃত দেহ, এদের কোনো আত্মা নেই, আত্মা কোথায় চলে গেছে সিজদে, আর কথা বলছেন এই মরা লাশের সাথে, কেমন কথা হলো? প্রথম দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ করতে, আর জীবনে দেখেননি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়েছেন মক্কাই দেখেননি কোনোদিন, মদিনায় 2 বছর হয়ে গেছে, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, কোনোদিন দেখেননি এইরকম দৃশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেখেননি যে বাকিতে এসে নবী সাল্লামকে দেখেননি সাহাবাই কেরাম, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কোনোদিন দেখেননি যে বাকিতে এসে বাকির সাহাবাই কেরামকে জানাবেন, তাদেরকে এসে সম্বোধন করছেন যে হে বাবা কেমন আছো, উসমান বিন মাজুন প্রথম ব্যক্তি ইন্তেকাল করছেন মদিনায়, বাবা উসমান বিন মাজুন কেমন আছো, ভালো আছো তো কবরে, জিজ্ঞেস করেছেন কোনোদিন, কোনোদিন দেখেননি এই দৃশ্য। তাহলে বোঝা গেল যে আসল হচ্ছে মৃত ব্যক্তি শোনেন না, এই বদরের কাফেরদের লাশগুলি যে শুনল এটি হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল ব্যাপার, যেটি ইস্তিসনাই আরবিতে বলে, জি ব্যতিক্রম এটাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে ব্যতিক্রম রয়েছে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, মানুষের জন্মের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন নিজাম সিস্টেম তৈরি করে দিয়েছেন, স্বামী স্ত্রী বিবাহ শাদী হবে, অথবা হারাম ভাবে যদি যারা সন্তান জন্মায় তবে আপনার যুবক যুবতীর বা স্বামী স্ত্রীর মিলন হবে, পুরুষ আর মহিলার মিলন হবে, তারপরে গর্ভ ধারণ করবে, তারপরে বাচ্চা জন্মাবে, এটি হচ্ছে আল্লাহর নিজাম। আর ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, ব্যতিক্রম আদম আলাইহিস সালাম, ব্যতিক্রম হাওয়া, ব্যতিক্রম ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, ছিল না, ব্যতিক্রম বিনা বাবা তো ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বাপ মা ছিল, কেউ ছিল, বাপ না ছিল, মা ছিল, কিছু ছিল না, হাওয়া, হাওয়া যখন আছেন তখন পুরুষ তো একটা আছে, বাপ নেই মা নেই, কিন্তু পুরুষ আছে মহিলা নেই। আর আল্লাহ সিস্টেম আছে একটা পুরুষ লাগবে একটা মহিলা লাগবে, এই কারখানা লাগবে, তারপরে ছেলে মেয়ে জন্মাবে, কিন্তু আল্লাহর কারখানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে দিলেন, এটি ব্যতিক্রম। তো ব্যতিক্রম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্নাহুম লা আসমা মিনকুমুল আন, এখন তোমাদের চাইতে বেশি এরা শুনছে আমার কথা, আল্লাহ তাদের আত্মা ফিরিয়ে দিয়েছেন তাদেরকে লাঞ্ছিত করার জন্য, আরো অপদস্ত করার জন্য, আরো তাদের আফসুসের আফসুস আক্ষেপ হতে থাক যে হাইরে কি করলাম রে, হাইরে হাইরে যদি মোহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে নিতাম, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, হাইরে বড়দের কথা শুনেছিলাম রে, হায়রে আবু জাহালের কথা শুনে এসেছিলাম রে, এই নেতার কথা শুনে, এই উদ্বা সাইবা রবি এই নেতাদের কথা শুনে এসেছিলাম, সাধারণ ওরা বলবে হায়রে কি বিভ্রান্ত হয়েছিলাম যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা, এলাই তানি তাকাল তোমার রাসূলে সাবিল, হাই যদি মোহাম্মদ রাসূলুল্লাহর সাথ ধরে নিতাম তাহলে ভাগ্যবান হয়ে যেতাম রে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল শোনাচ্ছেন, এখন ওরা শুনছে। আর যদি যেখানে সেখানে মৃত ব্যক্তি শুনতো তো মাঝে মাঝে ওহদে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন চাচা হামজা সাইয়্যিদুস সুহাদা কাইফাল হাল, কেমন আছেন আপনি, বলতেন বলে যান কোন একটি হাদিস আছে, তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তি শোনে না। কিন্তু ভারত উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের দেওবন্দি বেরলভি সবাই এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী যে মৃত শোনে, মৃত শোনে, আর মৃত শোনে বলেছে তারা, সেই জন্য তাদের মধ্যে কবর মাজার পূজা ঢুকেছে। আর আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারীরা সাহাবায়ে কেরামদের তরিকার উপর, তাবেঈনদের তরিকার উপর, আইম্মায়ে কেরামের তরিকার উপর যে মৃত ব্যক্তি শোনে না, এই জন্য দেখবেন যে কোরআন সুন্নাহর অনুসারী যারা ইন্ডিয়া বাংলাদেশ আছে তারা কবর মাজারের ধার ধারে না, আলহামদুলিল্লাহ তাদের সমাজে তাদের বাড়িতে কবর মাজার পূজা নেই, ফাঁসে কি থাকতে পারে, দাড়ি মুন্ড মুড়ে রেখেছে, আপনার সিগারেট খাচ্ছে, হারাম কাজ করছে, সুদ খাচ্ছে হয়তো, কিন্তু কবর মাজার পূজা নেই, সত্য কথা নয়, কারণ তাদের আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে না, তখন তো দেওবন্দির আকীদা হচ্ছে মৃত শোনে, বেরেলভির আকীদা হচ্ছে মৃত শোনে, সমস্যা এখানে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ, যদি ধরে নাও যে তারা শোনে, মানে ব্যতিক্রম আল্লাহ যদি কখনো শুনিয়ে দেন, যেমন আল্লাহ শুনিয়েছেন কখনো কখনো, ওয়ালাউ সামিউ, আচ্ছা তারপরে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে তখন শোনে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমনই মাইয়াত দাফন করে লোকেরা ওখান থেকে সরতে লাগে তখনই মুনকার নাকির চলে আসে, দুই ফেরেশতা এসে বসে, ফায়ুজলিসানিহি ফায়ুকিদানিহি ফায়াকুলান লাহু, জিজ্ঞাসা করে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই যে প্রশ্ন করে, সেই সময় যে উঠে গেছে সেই সময় শোনে, এমনকি ওয়াইন্নাহু লায়াসমাউ কারআনি আলাইহিম, লোকজন ছেড়ে দিয়ে চলে গেল, ভাই ভাইরা এসেছিল, বাবা এসেছিল, আত্মীয় স্বজন এসেছিল, বন্ধু বান্ধব এসেছিল, আলেমর এসেছিল, সব চলে গেল, তাদের জুতোর আওয়াজ শুনতে পায়, স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, ধপ ধপ করছে, ও যাচ্ছে আর কবরে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে তখন শুনতে পেল না, পেল না, ব্যতিক্রম এই ক্ষেত্রে শুধু, কিন্তু তারপরে বলবে যে না যখন জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছে সব সময় শোনে, সুতরাং দু চার ঘন্টা দশ ঘন্টা পরে বা প্রতিদিন সকালবেলা ফজর পরে ঈদের দিন আমাদের দেশে বিদাতির আবার জিয়ারত করতে, ঈদের দিনে জুমার দিনে যায় না, কবরে যাবেন আর বলবেন যে আব্বা কেমন আছেন, ভালো আছেন তো? আপনার তো শুনেন, কারণ হাদিসে তো আছে যে জুতা স্যান্ডেলের আওয়াজ নাকি মৃত ব্যক্তি শুনতে পায়, তা আপনি সবসময় শুনেন, চলবে কথা? চলবে না। নবী সাল্লাল্লাহু ওই মুহূর্তের কথা বলেছেন, ব্যতিক্রম। আসল হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে শোনাতে পারো না, কোরআনের আয়াত, তাই না? ওয়ামা আনতা বিমুসমাইন মান ফিল কবর, যে কবরে চলে যায় তাকে শোনাতে পারো না। তো এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে এটি গুমরাহি, যে মৃত ব্যক্তি শোনার যে গুমরাহি আকিদা, এটি শুধু জনসাধারণ আকিদা না, এটি আলেমদের আকিদা, বিদাতি আলেমদের আকিদা। আল্লাহ বলছেন যদি শোনেও, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের জবাব দিতে পারবে না, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, তোমাদের সাহায্য সহযোগিতা করতে পারবে। ডাকে সাড়া না দিতে পারলে আর সাহায্য কি করে করবে? প্রথম কথা, শুনতে হবে, তারপরে ডাকে সাড়া দিতে হবে, শুনতে হবে, তারপরে শুনে ডাকে সাড়া দিল না দিল এটি একটি ব্যাপার আছে, তারপরে সাড়া দেওয়ার পরে আপনার কাজ করে দিল না দিল আরেকটি ব্যাপার। বুঝতে পারছেন কথাগুলি? যেমন দুনিয়ার ক্ষেত্রে একজনকে বললেন যে ভাই ভাই আপনার কাছে $500 ধার চাই, তাহলে প্রথম কথা এই কথা তার কানে পৌঁছিতে হবে, শুনতে হবে, হয়তো শুনলো না, শুনলো না, ও ভুরুকিপি করে গল্প করতে করতে চলে গেল, তো পাবেন পাবেন না, প্রথম কথা শুনতে হবে, তারপরে শোনার পরে আপনার শোনাতে কি করতে হবে, কর্ণপাত করতে, মনোযোগ দিতে হবে, হ্যাঁ কি বলছে কথাটা বুঝি, হ্যাঁ সাড়া দিতে হবে যে হ্যাঁ ভাই ঠিক আছে দেখবো বা কিছু, শুনলো তারপরে সাড়া দিল ডাকে যে কি বলছেন, এটা সাড়া দেওয়া। তারপরে সাড়া দিলেই যে দেওয়া হয় তা নয়, সাড়া দেওয়ার পরে আপনার মনস্কামনা, মনের উদ্দেশ্য পূরণ করে, এটি আরেকটি ব্যাপার। তাহলে মৃত ব্যক্তি সম্পর্কে কতগুলি শিরকি আকিদা। প্রথম শিরকি আকিদা হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে। দ্বিতীয় শিরকি আকিদা যে সাড়া দেই ডাকে, যে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তুমি এসছো, আমার মুরিদ এসছো, চরমনাইর ভক্ত গিয়েছে, আর ইয়ে ফজলুল কারিম সাহেব মারা গেছে, পীর বাবার দরবারে এসছে কবরের কাছে, হ্যাঁ বাবা, প্রথম কথা শুনতে পাওয়া, তারপরে ডাকে সাড়া দাও বাবা, হ্যাঁ বুঝতে পারছি, কোন বরিশাল থেকে এসছো, ওরই বাড়ি তো বরিশাল, চিটাগাং থেকে এসছো, নীলফামারি থেকে এসছো, দূর থেকে অসাধারণ, ভারত থেকে এসছো, এ হলো সাড়া দেওয়া। তারপরে কি খবর, হ্যাঁ কি করতে পারি তোমার, হ্যাঁ সে বাবা কি বলা, বাস আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, আমি নামাজ টামাজ অত দায়িত্ব নিতে পারবো না, পড়তে পারবো না, কিন্তু আপনার মুরিদ হচ্ছে, আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, তারপরে আপনার মনের বাসনা পূরণ করা, এই ক্ষমতা আছে কি? তিনটি পদক্ষেপ তাহলে, প্রথমে শুনতে হবে, তারপর ডাকে সাড়া দিতে হবে, তারপরে সাহায্য করার ব্যাপার। সবার করতে পারবে না পারবে, আল্লাহ কি বলছেন, নিজেরই তো সাহায্য করতে পারে না, তো আপনার কি সাহায্য করবে, আগের আয়াতে পেয়ে গেলেন, তাই না? তাহলে কোনোটি করতে পারে না, এই যে স্তরগুলি রয়েছে এগুলি কোনোটি করতে পারে না, শুনতেও পারে না, মাস্তাজাবু লাকুম ডাকে সাড়াও দিতে পারে না, ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা সাহায্য করতে পারে না, নিজেরও করতে পারে না, আপনারও করতে পারে না। আল্লাহু আকবার, কোরআনে কারীম এত সুন্দর স্পষ্ট তাওহীদের ক্ষেত্রে শিরককে এমন ভাবে চিহ্নিত করা হয়েছে, তারপরে এই উম্মত কবর পূজা শুরু করে দিল, মাজার পূজা শুরু করে দিল, আশ্চর্য কথা। ওয়ালাউ সামেও, যদি তারা শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে তোমাদের এই শিরককে আল্লাহর সাথে যে অংশীদার বানিয়ে দিয়েছো, দোয়া করেছো, তাদের কাছে সন্তান চাইতে গেছো, রোগের আরোগ্য তলব করতে গিয়েছো, অস্বীকার করবে যে আমরা এইসব শেখাইনি। যারা তাওহীদ সুন্নতের উপর ছিল তারা অস্বীকার করতে পারবে, আর যদি পীর নিজেই বিদাতি থাকে তাহলে অস্বীকার করতে পারবে না। তাহলে এই আয়াতে ওই সৎকর্মশীল তাওহীদবাদীদের কথা বলা হয়েছে, বলা হয়েছে ইমাম আবু হানিফার কথা, শাফি মালিক আহমদের কথা, ইমাম বুখারীর কথা, জি এইভাবে বলা হয়েছে, মোহাম্মদ রসুল্লাহ এর কথা, এইভাবে বলা হয়েছে, ঈসা আলী ইসলামের কথা, মুসা আলী ইসলামের কথা, ইব্রাহিম আলী ইসলামের কথা। ওয়াইয়াউমাল কিয়ামতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আপনারা যদি তাদের কাউকে গিয়ে ডাকেন মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে অস্বীকার করবেন যে এরা আমার উম্মত নেই, আল্লাহ জাহান্নামে নিয়ে যান এদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে মুসলিম বিশ্বের কোটি কোটি লোক ইয়া আলী ইয়া হোসেন করে করে না, আল্লাহ কি বলছেন, ওয়াইয়াউমাল কিয়ামতের দিন এদের শিরক অস্বীকার করবে যে আল্লাহ তাদেরকে এই কুফরি শিরক আমরা শিখাইনি, আমরা শিখাইনি, তারা এই ধর্ম নতুন তৈরি করেছে, তাদের রচিত ধর্ম না, আল্লাহ তুমি এই দিন দিয়েছিলে, ধর্ম দিয়েছিলে না, আমরা এই ধর্মের কথা জানতাম না, শিখিয়েছি, শিখাইনি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, এবং আল্লাহর মতো যিনি সর্বজ্ঞ সবকিছুই জানেন, বরং খাবীর মানে আলিম মানে হচ্ছে সর্বজ্ঞ সবকিছু যিনি জানেন, আর খাবির মানে যিনি সূক্ষ্ম খবর রাখেন, এক হচ্ছে খবর রাখা আর একটা হচ্ছে সূক্ষ্ম খবর রাখা, দুটোতে পার্থক্য আছে। আপনি কোম্পানির একটা দায়িত্বশীল, মোটামুটি খবর রাখেন কি হচ্ছে না হচ্ছে, আপ ডাউন হচ্ছে, খবর রাখছেন আপনি, কিন্তু সূক্ষ্ম খবর রাখেন, এমন কিছু গোপনীয় খবর টবর আছে, এমন কিছু দুই নম্বরই হয়ে যাচ্ছে, এমন কিছু বিল নিয়ে আসছে 10 টাকার জিনিস 15 টাকা হয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে, এই সূক্ষ্ম খবর রাখেন না। গাড়ি আছে, প্রতিষ্ঠানের গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে, কোম্পানির স্বার্থে ব্যবহার হইতে হবে কিন্তু ব্যক্তির স্বার্থে ব্যবহার হচ্ছে, এরকম সূক্ষ্ম খবর রাখেন না, হয়তো ছোটখাটো এরকম খবরগুলি রাখেন না। ড্রাইভার গেল, যাওয়ার পরে ভাড়া মারতে শুরু করলো, এক সময় ফিরে আসি বা কিছু প্যাসেঞ্জার উঠিয়ে নিল, 10-20 টাকা ইনকাম করিল, সেই সূক্ষ্ম খবরগুলি রাখেন না, হচ্ছে না। তো খবীর এমন একটি গুণ যে যিনি সূক্ষ্মদর্শী এবং সূক্ষ্ম খবর রাখেন, সবকিছুর খবর রাখেন, ছোট বড় সমস্ত রকম খবর রাখেন। কোন মানুষকে এই ক্ষমতা আল্লাহ পাক দেয়নি যে সব খবর রাখবে, নিজের বাড়ির সব খবর রাখেন, আপনার স্ত্রী সব খবর রাখতে পারবেন না, আপনি চোখের সামনে থেকেও গাড়িতে বসে আছেন একসাথে সূক্ষ্ম খবর রাখতে পারবেন না, আপনি এদিকে গল্প হয়ে আছেন, মেতে আছেন স্ত্রীর সাথে গল্পে, ওইদিকে ওইটা চোখ মারছে, হইতে পারে না, আরে হয় এরকম। সুতরাং আপনি সাথে থেকেই তো খোঁজ খবর রাখতে পারেন না, ঘরে থেকে খোঁজ খবর রাখে না, এইরকম কিস্সা কাহিনী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন তিনি, খবীর মানে সূক্ষ্ম, যিনি খবর রাখেন। তো যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে কেউ সংবাদ দিতে পারবে না। এগুলি হচ্ছে গায়েবী সংবাদ, এগুলি হচ্ছে আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, আল্লাহ যে কথা বলেছেন এরকম কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ বলেছেন এই কথা যে কোনো মৃত ব্যক্তি শোনে না, আর শুনলে সাড়াও দিতে পারে না, সাহায্য করতে পারে না, নিজেরও সাহায্য করতে পারে না, তো আপনার কি সাহায্য, আমার কি সাহায্য করবে, অন্য ব্যক্তির কি সাহায্য করবে। আল্লাহ এত সুন্দর কথা বলেছে, সুতরাং আল্লাহর কথাকে মেনে নাও, ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহর মতো আর কে এত সুন্দর কথা বলতে পারে, সুতরাং এত সূক্ষ্ম কথা বলতে পারে, সুতরাং আল্লাহর কথা তোমরা মেনে নাও, আল্লাহর আনুগত্য করো। অফিস সহি বুখারী শরীফ রয়েছে, আনাস রাজি আল্লাহ তাআলা আনহু থেকে, তারা সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন, উহুদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আই আঘাত করা হয়েছিল। সুজ্জা মানে মাথায় আঘাত করা, মাথা জখম হওয়া, তো মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত করা হয়েছিল। ওয়া কুসিরাত রুবাইয়াতু, আঘাত করেছিল কে, হ্যাঁ মাথায় জখম হয়েছিল, রক্ত বন্ধ হচ্ছিল না। এই ঘটনা এখন বলার প্রয়োজন নেই, আর অত সময় নেই, আসল সিরাতের ক্লাস না, আসলে তাওহীদের, কে করেছিল, কাফেররা না, কাফেররা উহুদের যুদ্ধে। ওয়া কুসিরাত রুবাইয়াতুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবাই নামক দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত ভেঙেছিল, হাদিসে কি আছে, কোসেরা ভাঙ্গা, দাঁত উঠে পড়ে যায়নি, দাঁত উঠে পড়া আলাদা জিনিস। আর বিদাতপন্থীরা বলে যে যখন ওয়াইসকারনি শুনলেন যে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে, কিন্তু কোন দাঁত ভেঙেছে রে, হাই রে আমি জানতে পারলাম না রে, থাকতে পারলাম না, আমানে পড়ে থেকে গেলাম, মায়ের খেদমতের জন্য ব্যস্ত থেকে গেলাম, যেতে পারলাম না, তখন একদিক থেকে সবটি দাঁতকে উঠিয়েই ফেলে দিল, ভেঙেই ফেলে দিল। হাই রে বিদাতপন্থীরা কিভাবে গুমরা হয়েছে, এটি মহব্বতের কাজ। আপনার একটা আঙ্গুল কাটার আপনার অধিকার আছে, যে আমার আঙ্গুল আমি এটা রাখবো, রাখবো না, কেটে দেবো, এখতিয়ার আছে। যদি এটা যদি জায়েজ হতো তাহলে আত্মহত্যা করা জায়েজ হতো, যদি দাঁত ভাঙা জায়েজ হতো তাহলে আত্মহত্যা করা জায়েজ আছে। যে বলবে যে দাঁত ভাঙা অসুবিধা না জায়েজ, তাহলে আত্মহত্যাও জায়েজ, কারণ এই এই যে জীবন রয়েছে এই জীবন আল্লাহ, আরে দাঁত আল্লাহ, আল্লাহ আপনাকে দিয়েছে আমানত হেফাজত করার জন্য। আল্লাযীনা হুম আমানাতে ওয়া আহদিহিম রাউন, আমানতের হেফাজত, আমানত আপনার দেহর আমানত আপনার হেফাজত করতে হবে, এবং হেফাজত করে আল্লাহর ইবাদত বন্দী করতে হবে, যে জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই কাজ আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, মেহনত করতে হবে, স্ত্রীর খরচ দিতে হবে, ছেলে মেয়েদের খরচ দিতে হবে, বাবা মায়ের খরচ দিতে হবে, এই দেহ দিয়ে মেহনত করে। কিন্তু আপনি এই শেষ করে দিবেন দেহকে, হাত কেটে ফেলে দিবেন, পা কেটে ফেলে দিবেন, দাঁত ভেঙে ফেলে দিবেন, হারাম, যেমন আত্মহত্যা করা হারাম। তাহলে ওয়াইসকারনি বিদাতীদের ধারণায় কি করেছে, হারাম কাজ করেছে। তাহলে বিদাতপন্থীরা ওয়াইসকারনির জন্য এই মিথ্যা ঘটনা রটিয়ে তারা সম্মান প্রদর্শন করলো না মানহানি করলো, চিন্তা করুন, অপমাননা করলো মানহানি করলো, অপবাদ দিল যে ওয়াইসকারনি আপনি তো ফাসেক, হারাম কাজ করলে কি হয়, ফাসেক হয় না ভাই, আমাদের দেশে আত্মহত্যাকারী জানাজা পড়ে না, জানাজাই পড়ে না, লোকে বেনামাজে জানাজা পড়ে কিন্তু আত্মহত্যাকারী জানাজা পড়ে না, তো যে দাঁত ভেঙে দিল তো জানাজা পড়া যাবে না, তার হারাম কাজ করেছে, মরেও যেতে পারে আর না মরলেও হারাম। আপনার একটা রিয়ালকে যদি জ্বালিয়ে দেন, আমার রিয়াল আমার পকেটে আছে আমি রাখলাম না, জ্বালিয়ে দেবো, হালাল না হারাম? তো একটা রিয়াল যদি জ্বালাতে না পারেন তাহলে আপনার দাঁত কি করে ভাঙা জায়েজ হতে পারে, ধনভাগি করে জায়েজ হতে পারে, বিবেকে ধরল না বিদাতিদের। এই জন্য আমি মাঝে মাঝে বলি বিদাতি আহমক হয়, বিদাতির হুঁশ জ্ঞান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন লাহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব তো আছে কিন্তু বুঝে না, নির্বোধ। লা ইয়াফকাহুনা বিহা মানে তো নির্বোধ, আর নির্বোধ কি তো আহমক বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোবাই দাঁত কাকে বলে? হাফেজ সাহেবের তো জানে, রোবাই মানে চার নম্বরের দাঁত, যেটি এদিক থেকে ধরবেন তখন দেখবেন সামনে যে দুটো আছে এটি হচ্ছে সোনাই। হ্যাঁ, সোনাই অলিয়া ওপরে থাকলে আর নিচে থাকলে সোনাইয়া সুফলা, আর রোবাই হচ্ছে এইটা এইটা আর এটা, চার নম্বর যেটা ওপরের রোবাই আর নিচের রোবাই এটা আর এটা, হ্যাঁ এ হচ্ছে রোবাই। তো এই দাঁত ভেঙেছিল নবী করিম সাল্লামের, তখন নবী সাল্লাম বড় আক্ষেপ করে আফসুস করে বলেছিলেন অধৈর্য হননি, অধৈর্য হননি, তবে বড় কষ্ট পেয়েছিলেন যে হাইরে স্বজাতি নিজের বংশের লোক কুরাইশ বন্ধু বান্ধব আছে এখানে এসে পরিচয় হয়েছে, সে যদি কষ্ট দেয় অত কষ্ট হয় না, কিন্তু আপন ভাই মায়ের পেটের ভাই যদি কষ্ট দেয় বরদাস্ত করা যায় না, নিজের ছেলে মেয়ে যদি কষ্ট দেয় আরো বরদাস্ত করা যায় না। আল্লাহু আকবার, একবারে পেট থেকে মানুষ করলাম, কত কষ্ট করলাম তাদের জন্য, আর তাদের কাছে কষ্ট পাবো, বরদাস্ত আর করা যায় না, ঠিক না? জুলম জাবিল কোরবা আসাদ্দ মাদাদাতান মিন ওয়াক ইসহামিল মুহান্নদি, এটা কবিতে আছে যে জুলম জাবিল কোরবা, আত্মীয় স্বজন যদি জুলম অত্যাচার করে তো এত কষ্ট হয় যে যদি তরবারি দিয়ে কেউ খুন করে দিত তাতে এত কষ্ট হইতো না, তরবারি দিয়ে কেউ খুন করে দিল মরে গেলেন দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ শেষ হয়ে গেল, কিন্তু আত্মীয়র আঘাত, মানসিক আঘাত, ভাইয়ের বোনের হ্যাঁ চাচার ভাতিজার ছেলের মেয়ের যদি এইরকম হয় আসাধ্য মদাদ, এটা বরদাস্ত করা যায় না। স্ত্রীর আঘাত যদি হয়, হায়রে কত আদর করলাম, কত যে তার পিছে খরচ করলাম, কত যে চিকিৎসায় টাকা ডাললাম, বরদাস্ত আর করা যায় না। তো নবী করিম সাল্লাম বড় আফসোসের সাথে যে নিজের জাতি কুরাইশ তোমরা এই আচরণ করলে আমার সাথে, তখন নবী আফসোসের সাথে বলেছিলেন কাইফা ইউফলিহু কওমুন, বদদুয়া শুরু করেছেন বদদুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাইফা ইউফলিহু কওমুন, সেই জাতি কি করে মুক্তি পাবে, আল্লাহর কাছে রেহাই পাবে, সাজ্জু নবীহুম, যারা নিজের নবীকেও আহত করে দিল, জখম করে দিল, নিজের নবীকে চিনল না যিনি রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছিলেন। ফানাজালাত, আল্লাহ এই আয়াত নাজেল করে দিলেন, এই কথা বলতে আল্লাহ কি করলেন, আয়াত নাজেল করে নবীকে সতর্ক করে দিলেন যে নবী না আপনি বদ্ধ ধ্বংসের দোয়া করবেন না, এটি আমার কাজ, ধ্বংস করব না, কাউকে তওবার তৌফিক দেবো, ইমান নিয়ে আসার মুসলিম হওয়ার তৌফিক দেব, হেদায়ত করবো, এটি আমার কাজ। আর তারপরে ওহদে যারা এই এতে নেতৃত্ব দিয়েছিল দুই নেতাই মুসলমান হয়ে গেছে। মজার বিষয় চিন্তা করেন, এই ওহদে যারা নেতৃত্ব দিয়ে দাঁত ভেঙেছে আর মাথা জখম করেছে তাদের নেতা আবু সুফিয়ান আর খালেদ বিন ওয়ালিদ দুইজনেই মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে আল্লাহ পাক যে আলেমুল গায়ব আর নবী যে আলেমুল গায়ব নন, নবী যদি জানতেন যে যারা কষ্ট দিয়েছে তারা কদিন পরে মুসলমান হয়ে যাবে তাহলে কি কথা বলতেন যে কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবী আহম, আল্লাহ অমুক অমুক এদেরকে নাম ধরে ধরে আল্লাহ তুমি এদেরকে হালাক করো হালাক করো দোয়া করতেন, কখনো করতেন না। নবী আলেমুল গায়ব নন, আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহই ভালো জানেন তোমরা জানো না যে ভবিষ্যতে কি হচ্ছে কি হবে। যেই লোক জীবনের শত্রু ছিল সে বন্ধু হয়ে গেছে, হয় না? আল্লাহ আয়াত নাজিল করলেন, কি বললেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, হে নবী আপনার এই ব্যাপারে কোনো অধিকার নেই, শাইউন কোনো রকমের অধিকার নেই যে ধ্বংস করব না করব না, হেদায়েত করব করব না, ইমানের তৌফিক দেব দেব না, এটি আপনার ইখতিয়ারভূত নয়, আমার কাজ এটি। লাইসা লাকা মিনাল আমরি শাইউন ইম্মা ইয়াতুবু আলাইহিম আও ইউআযযিবাহুম, হয় আল্লাহ তওবা কবুল করবেন মানে ইমানের তৌফিক দেবেন, আর না হলে আল্লাহ আযাব দেবেন তাদেরকে, আল্লাহর মর্জি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একক ক্ষমতার অধিকারী, সুতরাং এই ক্ষমতায় আপনাকে শরীক করা হয়নি। আয়াতগুলির সাথে এই সম্পর্ক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যিনি সৃষ্টির সেরা নবীদের সেরেমনি তাকেও বলা হচ্ছে যে আপনার এখানে এখতিয়ার চলবে না, আমি হালাক করি না করি এটা আমার ব্যাপার, আমি ওকে হেদায়ত করি আর না করি আমার ব্যাপার, খবরদার আপনি ধ্বংসের আকাঙ্ক্ষা করছেন দোয়া করছেন না। তার নবীকে আল্লাহ এইটুকু এখতিয়ার দিলেন না যে নবী আকাঙ্ক্ষা করবেন যে ধ্বংস করে দেওয়া হোক এদেরকে জালেমদেরকে। আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা করছিলেন, অর্থাৎ কাফের জালেমদের যখন জুলুম অত্যাচার মুসলিম মুমিনদের উপর বেড়ে যায় তখন বদদুয়ার অভিশাপের দোয়া, বদদুয়ার দোয়া অভিশাপের দোয়া, একে কুনুতে নাজিলা। নাজিলা মানে কোনো কিছু নেমে আসা। তো যখন বালা মুসিবত বিপদ আপদ মুসলিম জাতির উপর নেমে আসবে তখন কুনুত করা মানে দোয়া করা আল্লাহর কাছে। আর যেটি শুধু কুনুত সেটি হচ্ছে কুনুতুল বিত্র, বিত্রের কুনুত, বিত্রের কুনুতে বদদুয়া নেই যে সুন্নতি কুনুত আছে, আর বাকি তাতে অতিরিক্ত বাড়িয়ে দোয়া করেন কোনো ব্যাপার না, দোয়ার ক্ষেত্র করুক প্রয়োজনে। আজকাল সারা বিশ্বের মুসলিমদের উপর সারা বছর ধরে বালা মুসিবত বিপদ আপদ আসতেই আছে কাফেরদের পক্ষ থেকে, সুতরাং যদি রমজান মাসেও করে অন্য মাসেও করে আর তাতে বদদোয়া করতে থাকে তো নবী সাল্লাম এটি সুন্নত। নবী করিম সাল্লাম দীর্ঘ এক মাস ধরে একবার কোনোতে নাজেলা কাফের বেশ কিছু গোষ্ঠী বংশের ওপর বদদোয়া করেছিলেন, যারা 70 জন হাফেজ আলেম সাহাবাই কেরামদেরকে শহীদ করে দিয়েছিল বিশ্বাসঘাতকতা করে, ধোকা দিয়ে ডেকেছিল যে আমরা সব মুসলমান হয়ে গেছি, আমাদের জাতি সব মুসলমান হয়ে গেছে, বংশগুলি তো ওদেরকে কোরআনের তালিম দিতে যেতে হবে, ইসলামের শিক্ষা দিতে যেতে হবে, তাদেরকে দায়ী হিসাবে আমাদের কাছে পাঠিয়ে দিন। যেমনই পাঠিয়ে দাও সেখানে গিয়ে তারা সবকে হত্যা করে দিয়েছে, 69 জনকে শহীদ করে দিয়েছিল, একই সাথে একজন কোন রকম পালিয়ে আসতে পেরেছিলেন, উদ্ধার হয়েছিলেন। তো নবী সাল্লাম বড় কষ্ট পেয়েছেন ওই সময়, এক মাস ধরে বদদোয়া করেছেন কাফেরদের, ওই মর্মেও আল্লাহ নিষেধ করেছেন না তুমি বন্ধ করে দাও কোনোতে নাজিলা বদদোয়া, এটা আমার এখতিয়ার, আমি হালাক করবো কি হেদায়ত করবো এটা আমার ব্যাপার। আর এখানেও বলছেন এই হাদিসে যে ইজা রাফা ইয়াকুল ইজা রাফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে মাথা উঠানোর পরে, তাহলে এই কুনুত কখন হইতো, রুকুর আগে না রুকুর পরে? রুকুর পরে। যদিও বেতরের কুনুত রুকুর আগেও করতে পারেন রুকুর পরেও করতে পারেন, ইখতিলাফ ফের দ্বন্দ্বে অনেকে ভুগছে, এই দেশে এসে দেখে রুকুর পরে আর বাংলাদেশে রুকুর আগে করে অভ্যাস, তখন এতেই পেরেশান থাকে, এই একটা মশলা নিয়ে পেরেশান থাকে, পেরেশানির কিছু নাই, রুকুর আগেও করতে পারেন আর রুকুর পরেও করতে পারেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে, রুকু থেকে মাথা উঠানোর পরে বলেছিলেন ফির রাকাতিল আখিরাতি মিনাল ফজরে, ফজরের শেষ রাকাতে, তাহলে কোনো তো করতে হবে শেষ রাকাতে, ফজরের শেষ রাকাতে করেন, এশার নামাজের শেষ রাকাতে করেন, মাগরিবের শেষ রাকাতে করেন, শেষ রাকাতে রুকু থেকে উঠে কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদুআই আল্লাহুম্মা লান ফুলানান ও ফুলান, আল্লাহ অমুক ব্যক্তির উপর তুমি লানত করো, অভিশাপ করো, আল্লাহ অমুক ব্যক্তির উপর, নাম ধরে ধরে, নামগুলি উল্লেখ করা হয়নি এখানে, বাদা মা ইয়াকুলু সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে এবং রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে, এর দ্বারা বোঝা গেল যে ইমাম সাহেব কি বলবেন, সামি আল্লাহ লিমান হামিদাও বলবেন আর রব্বানা ওয়ালাকাল হামদও বলবেন, পক্ষান্তরে মুক্তাদিরা শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। ফানজালাল্লাহু, এই আল্লাহ নাম ধরে ধরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসের দোয়া করছিলেন আর অভিশাপের দোয়া করছিলেন, তখন আল্লাহ নিষেধ করলেন, ফানজালাল্লাহ, আল্লাহ এই আয়াত নাযিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, হে নবী আপনার কোনো ইখতিয়ার নেই, হয় আল্লাহ তওবা কবুল করবেন, ইমানে তৌফিক দিবেন, অথবা আযাব দিবেন, আর যদি আযাব দেন ফাইন্নাহু যালিমুন, এরা জালেম, আযাবের হকদার, আল্লাহ যদি আযাব দিতে চান তো আযাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আপনার ইখতিয়ার নেই যে আপনার মন মতো সবকিছু, না এই আপনার ইখতিয়ার নেই। যাদের উপর বদদোয়া দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জালেম কাফেরদের, তাদের একজন ছিল সাফওয়ান বিন উমাইয়া, আল্লাহুম্মা লান সাফওয়ান বিন উমাইয়া, আল্লাহুম্মা লান সুহাইল ইবনে আমর, এইভাবে ওয়াল হারিস ইবনে হিশাম, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতের দোয়া করেছেন, বদদোয়া করেছেন, ফানাজালাত, আল্লাহ নাযিল করে, লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী আপনার এই ক্ষেত্রে কোনো ইখতিয়ার নেই, খবরদার আপনি বদ্ধ করবেন না। তাহলে যে ব্যক্তি জীবিত আছে তার হেদায়েতের কি করা যায়, আশা করা যায়, আশা যখন করা যায় তো হেদায়েতের দোয়া করেন, লানতের অভিশাপের দোয়া করেন না, যদিও কবর পূজারী, যদিও মুশরিক, সম্ভাবনা আছে আল্লাহ হেদায়েত করে দিতে পারে। আজকে ইন্টারনেটে দেখলাম যে রিয়াজে এক আমেরিকান মুসলমান হয়েছে, শিক্ষিত, খুব বড় শিক্ষিত লোক, মুসলমান হয়েছে কয়েকদিন আগে, আজকে ইন্টারনেট খুলতে দেখলাম এসে অফিসে, তো এই লোকটি ইসলাম কবুল করার একদিন আগে আমি ভাবতে পারেন না যে লোকটি মুসলমান হবে, তাই না, মুসলমান হয়ে গেল। যদি আপনি অভিশাপ লানতের দোয়া করতেন তাহলে আপনার এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় না, আল্লাহ জানেন যে এই লোকটি হেদায়েত পেয়ে যাবে মুক্তিনে। সুতরাং যতক্ষণ একটি লোক বেঁচে আছে, বেনামাজি হোক আর কবর পূজারী হোক, আল্লাহ তুমি হেদায়েত করো, লম্পট হোক, চোর হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, মানে আল্লাহ তুমি হেদায়েত, এই ডাকাতকে হেদায়েত করো, এই ফাসেক নেতাকে আল্লাহ হিদায়ত করো, আল্লাহ তুমি এই রাষ্ট্রপতিকে হিদায়ত করো, আল্লাহ প্রধানমন্ত্রী এই মহিলাগুলিকে হিদায়ত করো, দোয়া করবেন না? অভিশাপের দোয়া করবেন না? অভিশাপের দোয়া করবেন না, আল্লাহ তুমি হিদায়ত করো। তারপরে যখন বেনামাজি হয়ে মরে যাবে, শিরকির অবস্থায় মাজারে আটরশিতে সিজদা করে মরে যাবে, কবর পূজা করে মরে যাবে, নাস্তিকতার উপর মরে যাবে, ইসলামের বিরুদ্ধে লেখে মরে যাবে, তখন বলবো লানাতুল্লাহ আলাইহিম আজমাইন, আল্লাহর লানত, কারণ আল্লাহ লানত অবধারিত হয়ে গেছে, আর উপায় নেই। আরেকটি হাদিস রয়েছে, ওফিহি আন আবি হুরাইরা, আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال قام رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ালেন, হিনা ইউনজিল আলাইহি, যখন তার উপর এই আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, কোথায় দাঁড়ালেন এই কথা এখানে বলা হয়নি। অন্য হাদিস রয়েছে সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন, সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন। যদি ওই একটি ঘটনা হয় তাহলে সাফা পাহাড়ের, আর যদি হয় একাধিক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত থাকতেন মানুষকে হিদায়ত করার জন্য, হতে পারে যে বক্তব্যের জন্য দাঁড়ালেন নিজের বংশের মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে, আত্মীয় স্বজনকে কোনো জায়গায় একত্রিত পেয়ে বা একত্রিত করে, একাধিক ঘটনা হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের দল, হে কুরাইশ বংশের লোকেরা, আও কালিমাতান নাহওয়াহা, হয় মাশারা কুরাইশ বলেছেন, বা ইয়া কুরাইশ বলেছেন, বা ইয়া জামাতা কুরাইশ, ওই রকমই একটু শব্দ বলেছেন আর কি। ইশতারু আনফুসাকুম, তোমরা তোমাদের জীবনকে উদ্ধার করো, ইশতারু মানে ক্রয় করো, খরিদ করো, তো নিজেকে খরিদ করে না মানে নিজেকে উদ্ধার করো, আল্লাহর আযাব থেকে উদ্ধার করো, মুক্ত করো। লাউগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না, আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না, যদি তোমরা ঈমান না নিয়ে আসো, সৎকর্মশীল না হও, তাহলে তোমাদের কোনো কাজে আসতে পারবো না। আল্লাহর নবী যদি বলেন কোনো কাজে আসতে পারবো না, কি তিনি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? সত্য বলেছেন। তাহলে আল্লাহর নবী কাজে আসতে পারবেন না বলছেন, আর আপনার পীর কাজে চলে আসবে, বাবারে তোমাদেরকে ছেড়ে একাই আমি যাব না, তোমাদেরকে নিয়েই যাব। কোথায় যাবে? নিয়ে যাবে, এক জায়গায় তো যাবে, যাবে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, জাহান্নামে যাবে ওখানে নিয়ে যাবে। কারণ এই ধৃষ্টতা যেটি অধিকার তার ক্ষমতায় নয় সেই কথা বলা মিথ্যুকের কাজ, আর আল্লাহর ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে মিথ্যা কথা, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? যে এরকম আল্লাহর ক্ষেত্রে মিথ্যা কথা, একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা, হ্যাঁ আপনি চুরি করেছেন বলছেন না চুরি করিনি, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা, আর এটি হচ্ছে ধর্মীয় মিথ্যা, যে নিজের উপায় নেই কি হবে খোঁজ খবর নেই, আর বলছে বাবারে তোমাদের ছেড়ে যাবো না, তোমাদেরকে নিয়েই যাবো জান্নাতে, বাবারে আল্লাহর যারা ওলি হন তারা তাদের ভক্ত মুরিদদেরকে ছেড়ে যান না, তাদেরকে সাথে নিয়ে যান, বাবারে পীর ছাড়া কোনো রেহাই পাবে না, উদ্ধার হবে না তোমাদের, এইসব কথাবার্তা আছে না? হক্কানি পীরের তরিকায় যারা নিজেদেরকে হক্কানি বলে, হক্কানি তো আর নেই আসলে ইসলামে, কিন্তু তারা নিজেদেরকে হক্কানি বলে, তারা এইসব ধৃষ্ট তার কথা বলে, বুঝতে পেরেছেন? তো তারা যে যাবে কোথায় তা তো আল্লাহ ভালো জানে। ইয়া আব্বাস এবং আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আল্লাহ নবীর কে চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস মুসলমান হয়ে গেছেন, তারপরেও এমন নয় যে আবুল আবকে কাফের চাচাকে বলেছে, এমন নয় যে আবু তালেব কাফের চাচাকে শুধু বলেছেন, দেখেন ইয়া আব্বাস এবং আব্দুল মুত্তালিব, কারণ অনেকে বলতে পারে যে রে আল্লাহর নবী কাজে আসবেন না, কাফের যে কাফের হয়ে মরে যাবে, বাকি যে মুসলমান হয়ে গেছে আমরা তো মুসলমান, আর পীর আমাদের কাজে এই জন্য আসবে যে আমরা তো মুসলমান, সুতরাং পীর কাজে আসবে, এরকম অনেক সময় পেশ করে এরকম, আর এইভাবে গুমরা করে মানুষকে। এখানে আব্বাস মুসলমান, তাকে আল্লাহ নবী বলছেন ইয়া আব্বাস আবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস চাচা, লাউগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কোনো কাজে আসতে পারবো না চাচা। ইয়া সাফিয়া তাম্মাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের ফুফি চাচা, ফুফু কি বলছে সাফিয়া, আল্লাহর রাসূলের ফুফুর নাম ছিল সাফিয়া, হে আল্লাহর রাসূলের ফুফু সাফিয়া মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমান হয়েছে, তাহলে মুসলমানকে বলছেন সুফিয়া না সাফিয়া, আমাদের দেশে আবার বিকৃত নাম রেখে অভ্যাস আছে, নাম আব্দুল খালেক বলে খালেক ভাই, আর সাফিয়া নাম বলে সুফিয়া, হ্যাঁ জৈনাব নাম বলে জৈনব, তাই না, খাদিজা নাম খদিজা, হ্যাঁ আরো কত কি। ইয়া সাফিয়া তা আম্মাতে রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের ফুফু সাফিয়া, লাগুনি আনকে মিনাল্লাহ শাইআ, আল্লাহর কাছে আমি আপনার কোনো কাজে আসতে পারবো না ফুফু, আল্লাহর কাছে কোনো কাজে আসতে পারবো, নিজের ব্যবস্থা নেন। ইয়া ফাতেমা তা বিনতা মুহাম্মাদ, এমন কি একেবারে নিজের কলিজার টুকরা, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালিনি মিম্মা আলি মা শেতি, কারণ ছেলে মেয়ের হক আছে ধন সম্পদে, তাই বলছেন যে আমার মালধন সম্পদ থেকে তুমি যা চাইবা চাও দেব তোমাকে, যা দিতে পারবো দেব। লাউগুনি আনকে মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কাছে গিয়ে আমি তোমার কোনো কাজে আসতে পারবো না। মা ফাতিমা, নবী করিম সাল্লাম ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বললেন। হাদিসটি সহিহ বুখারীতে তিন জায়গায় রয়েছে, তিন জায়গায় হাদিসটি রয়েছে। তাহলে আসল বিষয়বস্তু কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কোনো কাজে আসতে পারছেন না, আপনার ঈমান এবং আমল দিয়ে আপনাকে রেহাই পেতে হবে, তখন আল্লাহর রহমত হবে, তখন আল্লাহর রহমত হবে, তখন নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ সাফাতের অনুমতি দেবেন। তাহলে বাকি জিলানি চিস্তি আর ওইসব মাজারওয়ালা, তাদের সম্পর্কে যেসব আশা, শিরকি আশা রেখে আছেন, কি হবে? মায়াম লিখুনা মিন কিতমির, কোনো কিছুর মালিক নাই, আপনাদেরও সাহায্য করতে পারে না, আমারও সাহায্য করতে পারে না, এমনকি নিজেরও সাহায্য, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুর, নিজেরও সাহায্য করতে পারে না। এখানে বেশ কিছু মাসাইলগুলি আছে, খুব সংক্ষেপে পড়ে দিচ্ছি যদি সময় থাকে। যে বলছেন লেখক যে এতে বেশ কিছু মাসলা মাসাইল আমরা জানতে পারলাম। প্রথম হচ্ছে আল উলা তাফসিরুল আয়াতাইন, দুইটি আয়াতের তফসির হলো, বরং দুই দুই চারটি আয়াত রয়েছে, দুই জায়গার আয়াতের তফসির হয়ে গেছে। দ্বিতীয় বিষয় যেটি জানতে পারলাম সেটি হচ্ছে ওহদের ঘটনা, কিসসাত ওহদ, ওহদের ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়েছেন তখন তিনি বা হায়াত, জীবদ্দশায়, তারপরেও আপনার আমার উপকার করা তো দূরের কথা, নিজের উপকার করতে পারলেন, নিজেকে হেফাজত করতে পারলেন, নিজের দাঁত শহীদ হয়ে গেল আর নিজে মাথা ফেটে গেল, চিন্তা করতে পেরেছেন? তাহলে কোন পীর সম্পর্কে, মাজার সম্পর্কে যেসব আকিদা রয়েছে, কত ভ্রান্ত আকিদা, শিরকি আকিদা। তো ঘটনা, ওহদের ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হেফাজতের ক্ষমতা রাখতেন না, হেফাজতকারী কে? আল্লাহ। তাই আল্লাহ বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল করা হয়েছে আপনি তবলিগ করেন, পৌঁছান মানুষকে, বলেন, হক কথা লুকিয়ে রাখেন না, গোপনে রাখেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আর আপনি যদি এই ক্ষেত্রে শিথিলতা করেন আর আমি যা নাজিল করছি তা সুন্দরভাবে না পৌঁছান, তাহলে আল্লাহর রেসালা পয়গামকে আপনি পৌঁছালেন না, তাহলে জবাবদেহি করতে হবে, আল্লাহ বলছেন। তারপরে বলছেন চিন্তা করিয়েন না যে আমার কি হবে, লোকে কি বলবে, লোকে মারধর করবে, লোকে জুলুম অত্যাচার করবে। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন যে আল্লাহ আপনার মানুষ থেকে, কাফের জালেম থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তাহলে রক্ষাকারী কে? নবীর রক্ষাকারী আল্লাহ, নবীর নিজের রক্ষাকারী নিজে নন, তার নিজের রক্ষাকারী যখন নিজে নন তাহলে অন্যের কি করে রক্ষা করবে, আর নবী যদি রক্ষা না করতে পারেন তাহলে অন্য পীর ওলি কি করে বা রক্ষা করবে? ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা। তৃতীয় মাসলা হচ্ছে যে কনুত সাইয়দুল মুরসালিন, সাইয়দুল মুরসালিন আল্লাহর কাছে কনুত করছেন, জি আহজারি করছেন, দোয়া করেছেন যে আল্লাহ এই কাফের জালেমদের তুমি হালাক করো, না হইলে উপায় নেই, নিজে যদি ক্ষমতা থাকতো হালাক করার, হালাক করে দিতেন। যেমন কাউকে উদ্ধার করতে পারেন না, তেমন কাউকে হালাকও করতে পারেন না, এই ক্ষমতা থাকলে নিজে হালাক করে দিতেন। সাইয়দুল মুরসালিন কুনুত করছেন, ওয়া খালফাহু সাদাতুল আউলিয়ার, আর শ্রেষ্ঠ আউলিয়া কেরাম, আবু বকর এই উম্মতের সবচেয়ে উত্তম এবং এক নম্বরের ওলি, আল্লাহর ওলি উমার, উসমান, আলী, তারা পেছনে নামাজ পড়ছেন, ইয়া মেনুনা ফিস সালাত, নামাজ আমিন আমিন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন, কুনুতে নাজেলা পড়ছেন, আর সাহাবাই কেরাম যারা আল্লাহর সবচেয়ে বড় ওলি এই উম্মতের, তারা আমিন আমিন বলছেন। তাহলে কি বোঝা গেল, যে নবীর হাতে, ওলি আউলিয়ার হাতে কোনো কিছু নেই, যারা আসল ওলি সাহাবাই কেরাম তাদের হাতে যদি এই না থাকে, আল্লাহর কাছে কাই মনে যদি ডাকতে হয় আল্লাহকে যে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি কাফের জালেমদেরকে হালাক করো, এত দোয়া করতে হয়, তাহলে বাকি বিদাতি ওলিদের কি অবস্থা হবে? আর রাবিয়া, চতুর্থ মাসলা হচ্ছে আন্নাল মাদু আলাইহিম কুফফার, যাদের জন্য বদদোয়া করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কাফের ছিল, কাফের জন্য বদ্ধ, তবু আল্লাহ নিষেধ করেছেন যে এখনো বেঁচে আছে, না এখনো থামো, হতে পারে এদের হেদায়েত হবে, আর আসলে হয়েছে, অনেকে হেদায়েত হয়েছে, সবাই হয়নি কিন্তু অনেকে হয়েছে। আপনি জানেন কি যে কে হবে আর কে হবে না? বেনামাজি অনেকে বসে আছে, হ্যাঁ বিশটা বেনামাজি থাকলে দশটা হইতে পারে হেদায়েত হয়ে যেতে পারে, বহু চোর হেদায়েত হয়ে যাচ্ছে, বহু সন্ত্রাসী ডাকাত হেদায়েত হয়ে যাচ্ছে, জি। এবং আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এর সাথে ওই খালকে কোরআনের ফিতনাতে যখন তিনি জেলে ছিলেন আর তার উপরে জুলম অত্যাচার ওই জালেম নেতা করছিল, সেই সময় একজন ডাকাত ছিল তার সাথে, সে ডাকাত তওবা করে এসেছে, ডাকাত বড় ডাকাত, প্রসিদ্ধ ডাকাত বাগদাদের, সেই ডাকাত তওবা করে মুসলমান হয়ে গেছে খাঁটি, এবং ইমাম আহমদ বিন হাম্বালকে সান্ত্বনা দিচ্ছেন যে খবরদার ইমাম সাহেব ওস্তাদ, আপনাকে ঠিক থাকতে হবে, কারণ আপনার দিকে সবাই তাকিয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ ইরাকবাসী তাকিয়ে আছে, আপনি যদি এই জালেমের কষাঘাতে, জালেমের কোড়ায় যদি আপনি যদি শিথিল হয়ে যান আর বলেন যে ঠিক আছে তুমি যেটা বলছো বাদশাহ, তুমি যেটা বলছো সেটাই ঠিক, তাহলে সারা দেশ গুমরা হয়ে যাবে, সারা বিশ্ব গুমরা হয়ে যাবে, কেয়ামত পর্যন্ত মানুষ গুমরা হয়ে থাকবে কোরআন সম্পর্কে। এই ডাকাত উপদেশ দিচ্ছেন তো, অনেক সময় ডাকাত কি করে ইসলামের বড় খেদমত করতে পারে। ডাকাত হেদায়ত হয়ে গেলে সে বেশি সাহসী, আমার চাইতে বেশি সাহসী। আমার সামনে একটা লোকের যদি রক্ত দেখি তো পালপিটেশন শুরু হয়, তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হচ্ছে না? অনেকে কুরবানির রক্ত দেখতে পারে না, দেশে আছে এরকম লোক। কিন্তু একটা ডাকাত যার রক্ত দেখে অভ্যাস আছে, মানুষ জবাই করে অভ্যাস আছে, যদি কাফের জবাই করতে লাগানো হয় কোনো ব্যাপার না। ওই জন্য দেখা যায় যখন সাম্প্রদায়িক দাঙ্গাগুলি হয়, দাঙ্গা যেসব দেশে হয় বিশেষ করে ভারতে, তো তখন কষাইরা বেশি কাজে আসে, বড় বড় শহরের কষাইগুলি আসল কাজে আসে, কারণ অভ্যাস আছে, রাত দিন কাটতেই আছে, কাটতেই আছে। তো যদি গরু ছাগলের কষাই এই কাজ করতে পারে, তাহলে যদি মানুষ খুন করা যদি ডাকাত তওবা করে হেদায়েত হয়ে যায়, তাহলে ইসলামের খেদমত তার দ্বারা কত হইতে পারে। পাঁচ নম্বরের মাসলা হচ্ছে আন্নাহুম ফাআলু আশিয়া মা ফাআলাহা গালিবুল কুফফার। এই কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কুরাইশ কাফিররা, আরবের কাফিররা যে দুর্ব্যবহার করেছিল, যা অন্য যুগের কাফিররা হয়তো করেনি। অনেক কাফের আছে যারা এইরকম দুর্ব্যবহার করেনি, তার মধ্যে একটি দুর্ব্যবহার ছিল সাজ্জহুম নবিয়াহুম, তাদের নিজের নবী রাহমাতুল্লিল আলামিন বংশের মানুষ, এবং তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের দাওয়াত নিয়ে আসেননি, কোরআন নাজিল হয়নি, যখন রাসূল হননি 40 বছর বয়সের আগে, তখন তারা তাকে সাদেক আল আমিন বলতো, চিরসত্যবাদী বলতো, বিশ্বস্ত বলতো, নিজের টাকা পয়সা সোনা দানা নিয়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তারা জমা রাখতো। আর তার মাথা জখম করলো, তাকে তারা আহত করলো প্রাণ থেকে মেরে দেওয়ার কথা, এবং তারা রটিয়ে দিয়েছিল যে খালাস ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদকে শেষ করেই দিয়েছি, এই কথাই বলেছিল মক্কার কাফেররা। কিন্তু আল্লাহ যে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি যে আল্লাহ হেফাজত করবো, মারতে পারে? অসম্ভব কথা, মারতে পারবে না। 13 বছর থাকলেন কাফেরদের মাঝে, যদি মারতে পারতো 13 বছর কখন মেরে দিত। কিন্তু আল্লাহ এইরকমের অবস্থাই তৈরি করেননি, পারেনি তারা, শেষখানে মারার চেষ্টা করলো, আল্লাহ পাক সেখান থেকে বের করে দিলেন। এইরকম মুসা আলাইহিস সালামের ঘটনা চিন্তা করেন, ফিরাউনের সামনে কতদিন মুসা আলাইহিস সালাম থাকলেন, ফিরাউন বাদশা, ইচ্ছা করলে জাল্লাদ দিয়ে এক প্রথম দিনে মারিয়ে দিতে পারতেন, মারতে পারলেন না, শেষে নিজেই ধ্বংস ডুবে ধ্বংস হয়ে। তো আল্লাহ যাকে বাঁচায় কোনো শক্তি মারতে পারে না। কি করে বাঁচাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন বাঁচাবেন, কোনখানে বাঁচাবেন, কোনখানে রেজেক দেবেন, এটি আল্লাহর কাজ। নবী সাল্লামের ঘটনা যেমন, মুসা আলাইহিস সালামের ঘটনা তেমন, আল্লাহর খাস হেফাজত। ওয়াহির সোহম আলাকাতলিহি, এবং তারা একেবারে উদ্গ্রীব ছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য, পাগল হয়েছিল, মরিয়া হয়ে উঠেছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য। ওমিনহা, এবং তাদের একটি দুর্ভাগ্য আত্মামসিল বিল কাতলা, যেসব শহীদ হয়েছিলেন 70 জন সোহাদাই কেরাম ওহদে, তাদের সাথে তারা মুসলা করেছিল, হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল, নাক কেটে নিয়েছিল, জিব্বা কেটে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, এগুলোকে মুসলা বলা হয়। এরকম দুর্ব্যবহার করেছিল, কলিজা বের করেছিল, তারপরে গেঁথেছিল, সুতাতে গেঁথে গেঁথে মালা তৈরি করেছিল, হিন্দা। এইরকম জুলুম বরদাস্ত করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু যাচ্ছেন আর বরদাস্ত করতে পারছেন না, বদ্ধ করছেন, কিন্তু আল্লাহ ওই হিন্দাকে হিদায়ত করে দিলেন, কয়েক বছর পরে মুসলমান হয়ে চলে আসলো রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু ইয়ালাম আনতুম লা তাআলাম, আল্লাহ জানেন। তাই আল্লাহ নিষেধ করেছে রসুলকে, খবরদার তুমি ধ্বংসের দোয়া করিও না রসুল, খবরদার তুমি লানতের দোয়া করিও না, আমার কাজ, কাকে হেদায়ত করবো না করবো এটি আমার কাজ, কাকে ধ্বংস করবো না করবো এটি আমার কাজ। 6 নম্বরের মাসলা হচ্ছে আনজালাল্লাহু আলাইহি ফি যালিকা, এই মর্মে যখন বদদোয়া করা শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, লাইসাল্লাকা মিনাল আমরি শাই, হে নবী আপনার কোনো ইখতিয়ার নেই, এটা আমার কাজ, খবরদার আপনি ধ্বংসের দোয়া করিয়েন না। চুপ হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন থেকে বদদোয়া করা বন্ধ করে দিলেন আল্লাহর আদেশ। আসসাবিয়া, 7 নম্বর মাসলা হচ্ছে আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম, হয় আল্লাহ তওবা কবুল করবেন, আর না হলে আল্লাহ কি করবেন, শাস্তি দেবেন। যদি শাস্তি দেন ফাইনাম জালেম, জালেম শাস্তির হকদার তারা। ফাতাবা আলাইহিম, আল্লাহ তাদের অনেকের তওবা কবুল করলেন, ফাআমানু, তারা ঈমান নিয়ে এসেছিল, যে কথাগুলি বললাম। আর সামেন, 8 নম্বর বিষয় হচ্ছে আল কুনুত ফি নওয়াজিল, বালা মুসিবত বিপদ আপদ মুসলিম জাতির উপর আসলে কুনুত করা, এটি হচ্ছে সুন্নত। 9 নম্বর মাসলা হচ্ছে তাসমিয়াতুল মাদু আলাইহি ফিস সালাতে, নামাজে যাদের জন্য বদদোয়া করবেন তাদের নাম ধরে বদদোয়া করা যেতে পারে, যখন দেখবেন যে সীমাহীন জুলম অত্যাচার হচ্ছে, তখন ইহুদিদের নেতাদের, এইরকম ইসলামের শত্রুদের নেতা যারা ফিলিস্তিনে জুলম অত্যাচার করছে, পৃষ্ঠপোষকতা করছে, তাদের নাম ধরে যদি আল্লাহুম্মা লান ফুলান আন ফুলান আন করেন, তো জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এর আগে বললাম যে 1 মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে করেছেন, গোত্রের নাম ধরে, ব্যক্তির নাম ধরে করেছেন। বিআসমাইহিম তাদের নাম ধরে, ও আসমা আবাহিম তাদের বাবার নাম ধরে, অমুকের ছেলে অমুকের উপর আল্লাহ লানত করে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোতে নাজেলা করেছেন। তাহলে ফরজ নামাজে করা যাবে, যাবে না? জি। আল আশের দশ নম্বর বিষয় হচ্ছে লানুল মুআয়্যান ফিল কুনুতে, কুনুতে নির্দিষ্ট করে কোন ব্যক্তির উপর লানত করা, সেটিও জায়েজ রয়েছে কুনুতে। কিন্তু আপনার সাথে ঝগড়া হয়েছে, সেজন্য আল্লাহ লানত হোক আপনার উপর, না এরকম বলবেন না, জায়েজ না, এটা জায়েজ না। আপনার দুনিয়ার স্বার্থে, ব্যক্তির স্বার্থে। আর এখানে মুসলিম উম্মতের উপর জুলম অত্যাচার হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন জুলম অত্যাচার দূর করার জন্য। এবং জুলম অত্যাচার দূর করার মধ্যে এটাও সামিল যে কাফের জালেমগুলি না মরলে কি করে দূর হবে, ওরা তো জুলম করতেই আছে, ছাড়বে না। সেজন্য কখনো কখনো বদদোয়া করা যাবে। আল হাদিয়াত আশার এগারো নম্বর বিষয় হচ্ছে কিসসাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা যে হাদিসে বর্ণনা করা হয়েছে, যখন আয়াত নাযিল, লাম্মা উনজিলা আলাইহি ওয়া নাযির আশিরাতাকাল আকরাবিন, আয়াতের অর্থ করা হয়েছে কিনা মনে হয় করা হয়নি। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় বংশের লোকদেরকে সতর্ক করুন আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে, কবরের আজাব থেকে, পরকালের শাস্তি থেকে। ওয়া আনজির সতর্ক করুন, অর্থাৎ ইসলামের দাওয়াত দিন তাদেরকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন, আল্লাহর ইবাদত বন্দেগির দাওয়াত দিন, শিরক থেকে তওবা করার দাওয়াত দিন তাদেরকে। যখন নিকট আত্মীয়কে বিশেষ করে আল্লাহ হেদায়েতের আদেশ করলেন নবীকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম ধরে ধরে ডেকে ডেকে বলেছিলেন। আসানিয়া তো আশারা বারো নম্বর বিষয় হচ্ছে জিদ্দুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযাল আমর, এই ইসলামী দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের প্রচারের ক্ষেত্রে নবী সাল্লামের কঠোর পরিশ্রম, মেহনত, পাগল হয়ে যেতেন মানুষকে হিদায়ত করার জন্য, কি করে এই লোকটিকে জাহান্নাম থেকে উদ্ধার করা যায়। যেমন কেউ যদি আগুনে ফেসে যায়, আগুন লেগে গেছে বিল্ডিং এ, তাহলে আশেপাশের লোক হিতাকাঙ্ক্ষী যারা, তারা কেমন পাগল হয়ে যায়, কি করে এই লোকটিকে উদ্ধার করতে পারি, দেখতে পাচ্ছে জানলা দিয়ে যে মানুষ আছে ভিতরে, উদ্ধার করতে হবে যেইভাবে হোক না কেন। অনেক সময় যারা উদ্ধার করতে আসে তারাও চলে যায়, কিন্তু তারপরেও এই ঝুঁকি নেই যে না উদ্ধার করতে হবে। যদি সাধারণ মানুষ এইরকম, আমরা আমাদের মধ্যে আবেগ থাকে এবং আমাদের মধ্যে এইরকম মানুষকে মুক্তি, মুক্ত করার, মানুষকে রেহাই দেওয়ার বা মানুষকে উদ্ধার করার যদি এই আগ্রহ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন থেকে মানুষকে উদ্ধার করার জন্য যে কত যে একেবারে পাগল হয়ে যেতেন, যে আল্লাহ জানে। এই জন্যই কাফেররা পাগল বলেছে তাকে, কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজনুন কেন বলেছে, এখানে যখন দেখতে যে পিছে লেগে গেছে, একে কলমা পড়াবে, বারবার করে বলছে, কতবার অপমান করা হলো, কতবার মানসিক যন্ত্রণা দেওয়া হলো, তারপরও ছাড়ছে না, আবার গিয়ে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নাজাত পেয়ে যাবেন। তাই বলছেন লেখক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে এত মেহনত করেছিলেন, বেহাইসু ফালা মানসিবা বেসাবাবিহি ইলাল জুনুন, এত মেহনত করেছিলেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য, যে যার কারণে কাফেররা তাকে জুনুনের সাথে সম্পৃক্ত করেছিল, পাগলামির সাথে বলেছিল পাগল, মোহাম্মদ মজনুন পাগল, বারবার করে ফিরে আসে। এটা জ্ঞানী বুদ্ধিমান লোক হলে একটা লোকের পিছনে দশ দশ বার করে আসে, এরকম বলতো তারা। ওয়াকাযালিকা লাউ ইয়াফআলুহু মুসলিম আল আন, এইরকমই যদি আজ কেউ কোন খাঁটি মুসলিম, তৌহিদবাদী মুসলিম, সুন্নতের অনুসারী মুসলিম মার খাচ্ছে, তারপরে বলছে ভাই নামাজ পড়েন, মার খাচ্ছে তা বলছে কবর পূজা করিয়েন না, কবরে সেজদা করা শিরক, কবরে চাদর চড়ানো শিরক, কবর পাকা করা শিরক, কবরে ফুল দেওয়া শিরক, জেলে যাচ্ছে তারপরে বলছে, তাহলে লোকে কি বলবে, লোকটা পাগলের পাগল, একবার জেল খেটে হলো আবার ওইগুলো কথা বলে, হ্যাঁ একবার মার খেলো মরেই যাচ্ছিল মার খেয়ে, তারপর আবার ওইগুলো কথা বলে, পাগলের পাগল বলবে না পাগল। তো এইরকমই মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু সাল্লামকে পাগল বলতো, যে লোকটি এত কষ্ট হচ্ছে, নির্যাতন জুলুম অত্যাচার হচ্ছে, তারপরে লোকটি ছাড়ছে না কেন, এই কাজ পাগল একবারে। আর সালেসাত আশারা তেরো নম্বর বিষয় হচ্ছে কওলুহু নবী সাল্লামের বাণী, লিল আবাদি ওয়াল আকরাব, নবী সাল্লাম যেমন কাছের লোককে বলেছেন তেমন দূরের লোককে বলেছেন। এমন নয় যে দেখো দূরের লোক তোমাদের আমি দায় দায়িত্ব নিতে পারবো না, আমরা অনেক সময় এরকম করি যে দূরের লোক, আত্মীয়তার সম্পর্ক নেই আর থাকলেও দূরের গোত্র, দূরের সম্পর্ক, ও তোমাদের আমি ও ভালো মন্দতে নেই, তোমাদের দায় দায়িত্ব নিতে পারবো না। কিন্তু নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের বোনের বিয়ে, আপনি বলবেন আমি দায় দায়িত্ব নিতে পারবো না, বলবেন, কিন্তু বংশের কোন মেয়ে বিয়ে হয় না, কি আমার কি তাতে, আজকালকার জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেননি। নিজের বংশের ক্ষেত্রে আপনি সজাগ না, নিজের লোকগুলি সব ঠিক হোক, শিক্ষিত হোক, নামাজি হোক, হয়তো আপনি ধার্মিক, তহিদের অনুসারী হোক, সুন্নতি হোক, বিদাতি না হোক, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বংশের গ্রামে অনেকে আছে কবর মাজার পূজা করে, যাক জাহান্নামে যাক। আজকালকার আমরা, আমাদের যে স্বভাব, তাতে এইরকমই কথাবার্তা বললো, ওরা জাহান্নামে গেল তো আমার কি হয়ে গেল, তাতে আমার কি। কিন্তু আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাক, আপনার বাবা মা জাহান্নামে যাক, আপনার ভাই বোন জাহান্নামে যাক, না এরা নিকট আত্মীয়। আল্লাহর নবী নিকট আর দূরের পার্থক্য করেননি। তারপরে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে নবী সাল্লাম নিকট আর দূরের পার্থক্য করেননি। যেমন দূরের আত্মীয়দেরকে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি কিছুই করতে পারবো না, তেমন নিজের মেয়েকে বলেছেন, নিজের ফুফুকে বলেছেন, নিজের চাচাকে বলেছেন, লাউগুনি আনকুম মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কাছে তোমাদের কোনো কাজে আসতে পারবো না যদি তোমরা ঈমান না নিয়ে আসো এবং তোমরা যদি সৎকর্মশীল না হও, সুন্দর আমল না করো। তাহলে তাই নবী সাল্লামের কথা লিল আবাদ, দূরের ব্যক্তির জন্য এবং নিকটের ব্যক্তির জন্যই বলেছিলেন এই কথা, লাউগুনি আনকা মিনাল্লাহি শাইয়া, হাত্তা কালা, এমনকি বললেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ লাউগুনি আনকি মিনাল্লাহি শাইয়া ফাইজা সাররা ওয়া হুয়া সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের যিনি নেতা, রাসূলদের যিনি সর্দার, রাসূলদের শিরোমণি, তিনি যদি স্পষ্ট ভাষায় কথা বলেন যে লাউগুনি শাইয়ান, কোনো কাজে আসতে পারবেন না, কার সেওয়া আবার কে, তিনি আবার কে, সাইয়্যিদাতু নিসাইল আলামিন, সারা বিশ্ব জাহানের যত মহিলা রয়েছে মহিলাদের তিনি জান্নাতের সর্দার, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কি হতে পারে? ও আমানুল ইনসান, এবং যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে নিরাপদ আল্লাহর আজাব থেকে। যদি আল্লাহর আজাব থেকে নবীর পরে কেউ বাঁচতে পারে তাহলে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর মেয়েরা। তাকে যদি এই কথা বলেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু ইল্লাল হক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছাড়া অন্য কথা বলেননি, সুম্মা নাযারা ফিমা ওয়াকা ফি কুলুবি খাওয়াসিন নাসিল আলিয়ম তাবায়ান না লাহু তাওহীদ ওয়া গুরবাতুদ্দিন, বলছে তারপরে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সত্য কথা বলেছেন, যে কথাগুলি বলেছেন, তারপরে যদি দেখা যায় যে মানুষের যে অবস্থা আজকাল, আর জনসাধারণ না, এক হচ্ছে জনসাধারণ আর বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি হচ্ছে বাংলাদেশের আলেমরা, আলেম সমাজ, আলেম সমাজের কথা একদিকে রাখেন আর জনসাধারণ তো যাক, এত বড় বড় হুজুররা বুঝে না, এত বড় বড় হুজুররা তাহলে কি ভুল বলছে, এত বড় বড় বক্তা কি ভুল বলছে, এতেই পড়ে আছে জনসাধারণ। যারা বক্তা, যারা আলেম, যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার বানিয়ে মাদ্রাসা চালাচ্ছে, তাদের অবস্থা যখন এইরকম, বলছে ফিমা ওয়াকা ফি কুলুবি খাওয়াসিন নাস আলিয়ম, আজকালকার জামানায় বিশিষ্ট ব্যক্তিদের অন্তরের অবস্থা দেখেন কি, তাদের অন্তর ধাবিত পীরের দিকে, মাজারের দিকে, কবরের দিকে, ওলির নামের দিকে, এসব নিয়ে মেতে আছে তারা। তাহলে এইগুলি নিয়ে যদি আপনি চিন্তা করেন একটু, তাবাইয়ান আল্লাহু তাওহীদ, তাহলে আপনার জন্য তাওহীদ স্পষ্ট হয়ে উঠবে, তাওহীদ আপনার জন্য স্পষ্ট হয়ে উঠবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তাওহীদ নিয়ে এসেছিলেন, আল্লাহর একত্ব নিয়ে এসেছিলেন। গুরবাতুদ্দিন, আর আজকালকার জামানায় দিন যে কত শোচনীয় অবস্থায় রয়েছে, দিন যে কত শোচনীয় অবস্থায় রয়েছে, ইসলাম তাওহীদ কত শোচনীয় অবস্থায়, সুন্নত কত শোচনীয় অবস্থায়, যে সুন্নত ছেড়ে দিয়ে বিদাতে মেতে আছে, তাওহীদ ছেড়ে দিয়ে শিরকে মেতে আছে, আর আসল দিন নেই মানুষের তৈরি করা দিন, মাজার পূজার দিন, পীর পূজার দিন, মিলাদ আর শবে বরাত হাল্লা রুটির দিন, এইসব হচ্ছে দিন আজকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার এবং তার বাস্তবায়নে যেন তৌফিক দান করেন, আল্লাহ শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিদাত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে ইসলামের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।